Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
শুরু হচ্ছে কালো জাদু করার কুফল তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্বের পর থেকে। তারপর ফোন হাত থেকে রেখে ল্যাপটপ নিয়ে বসলাম। তদ্বির আইডি লগ ইন করে পুনরায় সামিয়ার দেওয়া সকল টেক্সট পড়লাম। এরপর আমি ওর বিষয়ে তদ্বিরে বসার সিদ্ধান্ত নিলাম। আবারও রবিউল রুমে এসে বলল, বলেছি না ভাইয়া, খুবই নাছোড়বান্দা মহিলা ওনারা। আপনার কথাগুলো জানানোর পরে ওনারা কি বলে জানেন? বলছিল, ইস, আমাদের সমস্যাগুলো যদি একটু দেখতেন উনি, এখান থেকে আমরাও দ্রুত মুক্তি পেতাম। আসলে কি জানেন ভাইয়া, ওনাদের ধৈর্য নাই। আমি মুচকি হেসে বললাম, তারপর কি হলো? সে জবাব দিল, কি আর হবে, আফসোস করতে লাগলো আর অপেক্ষা করবে বলে জানালো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, ফুফুকে বলে দিও আমি এখন কিছু খাবো না, আমার জন্য এক কাপ কফি করে টেবিলের উপর রাখতে, আমি কিছুক্ষণ পর আসছি। আমার কথায় সে চলে গেল। আমি জায়নামাজ বিছিয়ে নফল সালাত আদায় করে জায়নামাজে বসেই সামিয়ার বিষয়ে পর্যবেক্ষণ শুরু করলাম। এতে আমি যে ফলাফল পেলাম তা মোটেও কাঙ্ক্ষিত ছিল না। যাই হোক, এভাবে অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করার পর আমি জায়নামাজ থেকে উঠে ডাইনিং টেবিলের কাছে চলে গেলাম কফি পান করার জন্য। গিয়ে দেখি ফুফু তখনও কিচেনে কাজ করছেন, সকালের কাজ কমিয়ে নিচ্ছেন, আর রবিউল হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই তাকে দেখিনি। ফুফু আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি বাবা, আজও ভাত খাবা না, কফি লাগবে তোমার? বললাম, জি ফুফু। তখন ফুফু বললেন, না খেয়ে কিভাবে থাকো বাবা? আমি ফুফুর কথার উত্তর এড়িয়ে যাবার জন্য বললাম, ফুফু, সামিয়ার আম্মু আপনাকে আর কিছু বলেছে? জবাবে তিনি বললেন, না বাবা, তেমন কিছু আর বলেননি, শুধু এইটুকু বলেছে সামিয়া সকল কিছুর বিস্তারিত লিখে হুজুরের কাছে পাঠিয়েছে। তাছাড়া সামিয়ার আম্মুর আজ শরীরটাও মনে হয় খুব একটা ভালো না, টেনশন করতে করতে প্রেশার বেড়ে গেছে হয়তো, তাই বেশি কথা না বলে ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। জবাবে বললাম, ঠিক আছে, হুজুর কি বলে সেটা মেনে চলতে বলবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওনাদের সাহায্য করবেন। তখন ফুফু কফির কাপ টেবিলে রেখে বললেন, আমি রবিউল বলার পরেও আগে কফি বানাইনি, কারণ তুমি কখন খাবে তা তো জানি না, যেহেতু কিচেনে কাজ আছে তাই আমার কাজগুলো করছি, তাই ভাবলাম তুমি খেতে আসলে তখন বানিয়ে দিব, এই নাও কফি। তার সাথে কি নাস্তা দিব কোনো, নাকি শুধু কফি খাবে? বললাম, ফুফু এখন আর কিছু লাগবে না। ফুফু বললেন, তা তো জানি লাগবে না, আর লাগলোই বা কোন দিন, এখানে আসার পর থেকেই দেখছি তোমার খাওয়া দাওয়ার এই অবস্থা। আমি মুচকি হেসে কফিতে চুমুক দিলাম। ফুফু জিজ্ঞেস করলেন, তা তোমার কি হুজুরের সাথে আর কথা হয়েছে? আমি জবাবে বললাম, না ফুফু, তবে উনি রাত একটা বা দুইটার পর হয়তো সামিয়ার বিষয়ে সামিয়াকে জানাবেন, আপনার এত চিন্তা করার কিছুই নেই, রাত অনেক হয়েছে, আপনি একটু ঘুমান এখন, বাকি কাজ সকালে করবেন না হয়। ফুফু হাসতে হাসতে জবাব দিলেন, আমাকে ঘুমাতে বলে নিজে তো প্রতি রাতেই দেখি বারান্দায় বসে থাকো, আর না হয় কোরআন তেলাওয়াত করো। আমি আবারও মুচকি হেসে কফিতে শেষ চুমুক দিয়ে বসা থেকে উঠে ফুফুকে সালাম দিয়ে বেডরুমে চলে আসলাম। তারপর বিছানার এক পাশে বসে আমি মনে মনে জিকির করছিলাম আর সামিয়ার বিষয়টি ভাবছিলাম। তখন আমার ফোনে নোটিফিকেশন টোন বেজে ওঠে। চেক করে দেখলাম আমার আম্মির মেসেজ। তাই ওপেন করে ভয়েস শুনে বুঝলাম সামিয়া ছবি পাঠিয়েছে, আর পর্যবেক্ষণের পর আম্মি আমাকে ফলাফল জানিয়েছেন। তাই আমি আর দেরি না করে তদবিরে বসে পড়ি। কিছুক্ষণ তদবির সংক্রান্ত কাজ করে সামিয়াকে তার সমস্যা সমাধানের জন্য কি কি করা লাগবে তা জানিয়ে দিলাম। সাথে তদবির শুরুর পূর্বে কিছু শর্ত থাকে সেটাও জানিয়ে দিলাম। এরপর আমি প্রতি রাতের মতো তাহাজ্জুদ আদায় করে কোরআন তেলাওয়াত করতে থাকি। কিছুক্ষণ পর ফজরের আজানের সুর কানে আসে, তাই তেলাওয়াত থামিয়ে দিয়ে জায়নামাজ গুছিয়ে রুম থেকে বের হতেই দেখি রবিউলুর তার রুম থেকে বের হচ্ছে। আমাকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া উঠেছেন? আমি ভেবেছি ডাকব। তা চলেন মসজিদে যাই, জবাবে বললাম চলো যাই। সে অজু করে নিল, দুজনেই বের হলাম মসজিদে যাবার উদ্দেশ্যে। কিছুটা পথ যেতেই তারেকের সাথে দেখা, তাই তারেককেও সঙ্গে করে মসজিদে এসে যথা নিয়মে ফজরের নামাজ আদায় করে সকালের মাসনুন আমল সম্পন্ন করলাম আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর মসজিদ থেকে বের হয়ে পুকুর পাড়ে বসলাম। তারেককে জিজ্ঞেস করলাম, তারেক কি খবর তোমার বোনের? বলল, ভাইয়া হুজুরকে সবকিছুর বিস্তারিত লিখে পাঠানো হয়েছে, হুজুর ছবি পাঠাতে বলেছে আরেকটা আইডি লিংক দিয়ে, সেখানেও নাকি ছবি পাঠিয়েছে। এরপর রাতে আর কোনো কথা হয়েছে কিনা তা জানি না, আমি ঘুমিয়েছিলাম। আর কোনো কিছু হুজুর বলেছে কিনা আপুকে তা এখন বাসায় গেলে জানতে পারবো ইনশাআল্লাহ। আমি জবাবে বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায় হন, চলো বাসায় যাই। তারেক তুমিও চলো, আজ আমাদের সাথে নাস্তা করবে। রবিউল হাসতে হাসতে বলল, কি ভাইয়া নাস্তা? আপনার সাথে? আপনার সাথে নাস্তা মানে কফি। এই তারেক আয় ভাইয়ার সাথে কফি খেয়ে যা। আমি বললাম, খুব পেখেছো তাই না, চলো বাসায় যাই। আনুষঙ্গিক কথা বলতে বলতে তারেককে নিয়ে বাসায় এসে দেখি ডাইনিং টেবিলে ফুফু ও সামিয়ার আম্মু বসে আছে। আজ সামিয়ার আম্মু আমাকে দেখেই ফুফুর বেডরুমে চলে গেল। বুঝতে পারলাম ফুফু হয়তো কিছু বলেছেন, না হয় উনি এসব মানার মতো নারী তো নন। যাই হোক, উনি ফুফুর বেডরুমে চলে যাওয়াতে আমি রবিউল ও তারেককে নিয়ে ডাইনিং টেবিলে বসলাম। তারেক তার মাকে ডেকে জিজ্ঞেস করল, মা তুমি এত সকাল থেকে এখানে কেন, কি হয়েছে? আমি তারেককে ইশারা করে বললাম, ওনার কাছে গিয়ে কথা বলো। সে উঠে ওর মায়ের কাছে গেল। ফুফু আমাকে কফির কাপ এগিয়ে দিয়ে বললেন, জানো বাবা, হুজুর সামিয়ার মেসেজের রিপ্লাই দিয়েছেন, তদবির শুরুর শর্ত তো আগেই বলেছেন, সকালের দিকে আরো কিছু নিয়ম নীতি পাঠিয়েছেন। সামিয়ার মা এসেছে আমার কাছে একটু পরামর্শ করতে, কিভাবে কি শুরু করা যায় আজ হতে এই বিষয়ে, কারণ এটা নাকি তদবির শুরুর প্রথম আমলের মতো, আর সেই জন্য উনারা কোনো ভুল ত্রুটি করতে অনিচ্ছুক। আমি মুচকি হেসে বললাম, তাই নাকি, তা আপনি বুঝিয়ে দেন কিভাবে কি করতে হবে। তিনি বললেন, এটাই তো সমস্যা, নিয়ম কানুনের জন্য যা লিখেছে মনে তো হচ্ছে বিশেষ কোনো আমল এটা, আর আমার কথা মতো করে এটার মধ্যে ভুল ত্রুটি হলে আমিও তো বিপদে পড়ে যাব, বরং তুমি যদি একটু বুঝিয়ে দিতে, যেহেতু তুমি ইসলাম সম্পর্কে ভালো বুঝো তুমি বললেই বোধহয় ভালো হবে। জবাবে বললাম, আচ্ছা আমি তাহলে মেসেজটা দেখে তারেককে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, সে ওর মা বোনকে বুঝিয়ে দিবে। ফুফু বলল, ঠিক আছে, আমি তারেককে ডেকে বললাম, মেসেজটা নিয়ে এদিকে আসো। সে ফোন হাতে ডাইনিং টেবিলে এসে বসে আমার পাশে বলল। আমি তাকে বললাম, মেসেজটা দেখাও। মেসেজ দেখে দেখে আমি সেই অনুপাতে সব কিছু বুঝিয়ে দিলাম। তারেক বলল, ঠিক আছে ভাইয়া, আমি আপুকে এভাবেই সব বুঝিয়ে দিব। ফুফুর বেডরুম হতে সামিয়ার আম্মু আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, সবকিছু আমরা আজ করে নিব শুরুর শর্ত মোতাবেক, কিন্তু সদকা কি কখন দিতে হবে এসব তো উল্লেখ নেই, এক্ষেত্রে আমরা কি করব সেটাই বুঝতে পারছি না। আমি সামিয়ার আম্মুকে উদ্দেশ্য করে তারেককে বললাম, তোমরা আগে তাই করো যা করতে বলা হয়েছে। যদি শুরুতেই সদকা সংক্রান্ত কিছু বলার থাকতো, তাহলে তো বাকি সব কিছুর বিবরণের সাথে এ বিষয়েও বিবরণ দিতেন তিনি। তারেক জবাবে বলল, ঠিক আছে ভাইয়া, আমি চলে গেলাম আমার বেডরুমে। আমি আরো কিছু তদবিরের কাজ করছিলাম আর বাকিরা এ বিষয় নিয়ে ডাইনিং রুমে কথা বলছিল, যা আমি শুনতে পাচ্ছিলাম। প্রায় আধা ঘন্টা পর তারেক ও রবিউল একসাথে আমার কাছে আসে। তারেক বাসায় যাচ্ছে মাকে নিয়ে, এটা জানিয়ে সালামের সহিত বিদায় নিয়ে চলে গেল। রবিউল আমার পাশে বসল। সে কিছু বুঝে ওঠার আগেই আমি অন্য প্রোগ্রামে প্রবেশ করে সেখানে আমি আমার মাসলা মাসাইলের কাজ শুরু করি। রবিউল আমার বসে বসে আমি ল্যাপটপে কি কাজ করছি সেগুলো দেখছে। সামিয়ার বিষয়ে সে আমাকে নানা রকম প্রশ্ন করছে। আমি মুচকি হেসে উত্তর দিলাম, রবিউল, এই সমস্ত কথার উত্তর আমি দিতে পারবো না, যিনি ওনাদের তদবির করবেন তিনি এর উত্তর সামিয়াদেরকে দিয়ে দিবেন। তোমার এত কৌতূহলী হবার কোনো প্রয়োজন নেই, বরং অপেক্ষা করো উনি তাদেরকে কি জানায়। আমার কথায় রবিউল একদম চুপ করে বসে বসে আমার কাজ দেখতে লাগল। সে যখন বুঝতে পারল আমি খুব মনোযোগ দিয়ে কাজ করছি, তখন আর কোনো কথা না বাড়িয়ে সালাম দিয়ে চলে গেল নিজের কাজে। আমিও সুযোগ বুঝে সামিয়ার জন্য তদবির শুরুর প্রথম আমল লেখা শুরু করে দিলাম। ঠিক তখন ফোনে সামিয়ার মেসেজ আসে সালামের সহিত এই রকম, হুজুর, আমরা শর্ত মোতাবেক কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, শীঘ্রই আমরা কাজ শেষ করে আসর বা মাগরিব ওয়াক্তে জানাব, আপনা আমাদের জন্য দোয়া করবেন। সালামের উত্তর সহিত জবাবে বললাম, জাজাকাল্লাহ খায়রান, আপনাদের সব কাজ সম্পন্ন হলে আমাকে জানাবেন, তারপর আমি আমল পাঠাবো আপনাকে, সেটা আপনি নিয়ম মোতাবেক পালন করবেন, আর কোথাও বুঝতে কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। সামিয়ার উত্তর আসল, জি ইনশাল্লাহ। অতঃপর আমি ফোন রেখে আমল লেখার কাজ সম্পন্ন করি এবং আমার আম্মিকে কল দিয়ে ছবি পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত কয়েকটা প্রশ্ন করি, উনি সেই মোতাবেক জবাব দেন। এরপর আমাদের দুজনের মধ্যে ভিন্ন বিষয়ে আরো কিছুক্ষণ কথা হয়। কথা শেষ করে আমি সালামের সহিত ফোন রেখে আমার দৈনন্দিন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। সেদিনই আসর ওয়াক্তের শেষের দিকে সামিয়া মেসেজ করে সালামের সহিত, হুজুর, শর্ত মোতাবেক যা যা করতে বলেছেন করেছি আলহামদুলিল্লাহ, এখন কি করব। আমি সালামের উত্তর সহিত জবাবে প্রথম আমল ও পালনের নিয়মাবলী দিয়ে দিলাম এবং এটাও জানালাম, আপনি মাগরিবের পর যখন শুরু করবেন তখন আমাকে জানিয়ে আমল করতে বসবেন, আমলের পর আমার বলা করণীয় কাজগুলো সম্পন্ন করে সাথে সাথে আমাকে পুনরায় জানাবেন সম্পন্ন হয়েছে কিনা সব। সামিয়া উত্তরে জানাল, জি ইনশাল্লাহ। আমি আর কোনো রিপ্লাই না দিয়ে ফোন পকেটে রাখি এবং আমার কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়। সালাত আদায়ের উদ্দেশ্যে রবিউলকে সঙ্গে নিয়ে মসজিদে যাবার পথে তারেকের সাথে দেখা। তিনজন মিলে মসজিদের জামাতের সহিত সালাত আদায় করার পর তারেক রবিউলকে বলল, দোস্ত, আজ এখন আসি রে। আপুর যে আমল আজ হুজুর দিয়েছেন সেটা পালন করবে এখন আমি বাসায় যাবার পর, তাই এশা বাদ ইনশাল্লাহ কথা হবে। এই বলে তারেক বিদায় নিয়ে চলে গেল। রবিউলও আমি বাকি সালাত ও আমল সম্পন্ন করে পুকুর পাড়ে গিয়ে বসি। আমার ফোনে তখন মেসেজ টোন বেজে ওঠে। আমি বুঝতে পারলাম সামিয়া আমল শুরু করেছে। তাও কনফার্ম হতে ফোনটা হাতে নিয়ে পপ আপ থেকে দেখে নিলাম। যেহেতু সামিয়া আমল শুরু করে দিয়েছে, এখন আমারও তদবিরে বসতে হবে। তাই রবিউলকে বললাম, তুমি যদি বাসায় যাবার হয় তো যাও, আমি পরে আসছি, আমার কিছু কাজ আছে। রবিউল জিজ্ঞেস করল, ভাইয়া অসময় কি কাজ, আপনি এখন বাসায় যাবেন না? মা জিজ্ঞেস করলে কি বলব? জবাবে বললাম, এতগুলো প্রশ্ন একসাথে, যাই হোক বাসায় যাও, আমি ইনশাল্লাহ এশা আদায় করে বাসায় ফিরব, ফুফুকে বলে দিও। রবিউল আর কোনো কথা না বলে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাসার উদ্দেশ্যে রওনা করে। আর আমি মসজিদের বারান্দায় এসে আমার তদবির শুরুর সব আমল করতে থাকি একের পর এক। এরই মাঝে সামিয়ার মেসেজ আসে, হুজুর আলহামদুলিল্লাহ আপনার দেওয়া নিয়ম অনুসারে সকল দোয়া পাঠ করে যা যা করণীয় ছিল তার সবই আমি সম্পন্ন করেছি। আমি সামিয়ার মেসেজ দেখে আল্লাহর নামে তাদবির সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। আমি বারান্দা হতে গিয়ে বসলাম পুকুর পাড়ে। আম্মিকে কল দিয়ে সামিয়ার বিষয়ে কিছু কথা বললাম। আম্মি সকল কথায় হ্যাঁ সূচক উত্তর দিলেন। অতঃপর আমি কল কেটে দিয়ে সামিয়াকে সালামের সহিত মেসেজ দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম ধাপের সকল কিছু কোনোরকম বাধা বিহীনভাবে সম্পন্ন করেছেন। তবে সম্মানিতা, আপনার দাম্পত্য জীবনের অশান্তির কারণ আপনার শ্বশুর বাড়ির লোকজন নয়, আপনার বাড়ির মানুষের অতীতের কর্মফল। আর আপনি সন্তানহীন রয়ে গেছেন, সেটার জন্য দায়ী আপনার শ্বশুর বাড়ির কয়েকজন লোক। আর আপনাদের এসব বিষয়ে সমস্যা প্রকট হয়ে গেছে আপনার দাম্পত্য জীবনে চলাচলের কিছু ভুলের জন্য, যা আমরা সেকিউলার কুসংস্কার নিয়ম মনে করে এড়িয়ে চলি। আর তাই আমি কিছু নিয়ম বলে দিব যা দাম্পত্য জীবনে এবং পারিবারিক জীবনে মেনে চলতে হবে বাধ্যতামূলকভাবে, সেই সাথে পরিপূর্ণ ইসলামিক জীবন যাপন করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন করে আর কোনো সমস্যা হবে না। আর বর্তমানে যে সমস্যাগুলো আছে তার জন্য আমি তদবির করে দিব সাদকাহের মাধ্যমে ইনশাআল্লাহ। আর এসবে যদি রাজি থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি আপনার আমল ও আপনার আমার তদবিরের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সামিয়া রিপ্লাই দিল, জি ইনশাআল্লাহ, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে সারা জীবন চলার চেষ্টা করব, সকল আমল ও নিয়ম মেনে নিয়ে। কিন্তু হুজুর আমার একটা কৌতূহল জাগছে আপনার কথায়, যদি আপনি অভয় দেন, বেয়াদবি না নেন, তাহলে প্রশ্নটা করতাম। আমি জবাবে বললাম, ঠিক আছে প্রশ্ন করেন, যদি উত্তর দেওয়ার মতো প্রশ্ন হয় তাহলে ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর অপেক্ষা করেন, আজ রাতে আপনাকে পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জবাবে সামিয়া প্রশ্ন করল, হুজুর আপনি বলেছেন কিছু সমস্যা সৃষ্টি হয়েছে আমার শ্বশুর বাড়ির লোকজনের জন্য আর কিছু আমার বাবার বাড়ির লোকজনের জন্য, তো এখানে আমার প্রশ্ন হল কারা কি সমস্যা করছে সেটা যদি একটু বলতেন আমি একটু সাবধান হতাম ওইসব লোকজন হতে। আর কেন আমার সাথে এমন করলো ওনারা সেটাও আমি তাহলে জানার চেষ্টা করতাম। আমি জবাবে বললাম, দুঃখিত সম্মানিতা, কারা এমন করেছে সেটা আমি আপনাকে জানাবো না, তবে যে দুই জায়গার দুই ব্যক্তির জন্য আপনার এই সমস্যা দেখা দিয়েছে তারা কোথায় অবস্থান করছে সেটা জানানো যাবে বলেই জানিয়েছি। একজন হলো আপনার বাবার বাড়িতে, অন্যজন হলো আপনার শ্বশুর বাড়িতে। আর আপনার দাম্পত্য ও দৈনন্দিন জীবনে চলাফেরায় কি কি ভুল ত্রুটি আছে সেটা পরবর্তী পদক্ষেপগুলোর সময় আমল ও নিয়মে আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন আসি, রাতে যে কোনো সময় পরবর্তী পদক্ষেপ আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সামিয়ার সাথে চ্যাটিং শেষ করে আমি আমার আম্মিকে কল করে বললাম, আম্মি, সামিয়ার বিষয়ে ছবি দেখে আপনি যা যা জানিয়েছেন তার সবকিছুই ঠিক আছে, সেই সাথে আরো কিছু তথ্য পেলাম যার কারণে এসব সমস্যার প্রভাব অনেক বেশি হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলেন, আমাকে বিষয়টি পুরোপুরি বুঝিয়ে বলো। তখন আমি আম্মিকে বললাম, আম্মি, সামিয়ার বাচ্চা না হওয়ার কারণ হলো ওর শাশুড়ি নিজে, এটা বলতে পারেন কর্মফল। ওর শাশুড়ি যখন নতুন বউ হয়ে ওই বাড়িতে আসে তখন ভাসুর স্ত্রী অর্থাৎ সামিয়ার চাচি শাশুড়ির সাথে পারিবারিকভাবে হিংসাত্মক সম্পর্ক গড়ে ওঠে, আর এসব কারণে সামিয়ার শাশুড়ি তার নিজের জায়ের জন্য কুফরি জাদুর আশ্রয় নেয় যেন ওই মহিলার বাচ্চা না হয় বা গর্ভপাত হয়ে যায়, সেই সাথে ওই মহিলার স্বামী যেন ওই মহিলাকে অশান্তির মধ্যে রাখে। তখন সামিয়ার চাচি শাশুড়ির জীবন বিষণ্ন হয়ে ওঠে জাদুর কারণে। তখন উনি কিছু তদবির করিয়ে নেন, আমল করেন, এতে তিন চার বছর পর ওনার সমস্যা কিছুটা কমে এবং উনি গর্ভধারণ করেন, কিন্তু দাম্পত্য জীবনের অশান্তি পুরোপুরি ঠিক হয়নি। আর সেই জাদুর পাল্টা প্রভাব ফিরে এসেছে এক প্রজন্ম পর, এটাই হল কুফরির কর্মফল। আর তাই বলা হয়, হয়তো পরের জন্য খাদ করলে নিজেও সেই খাদে পড়তে হয় আগে বা পরে। ঠিক এ বিষয়ে আরেকটা রিপিট হয়েছে সামিয়ার মায়ের ক্ষেত্রেও। উনি ওনার যৌবনে ওনার মায়ের সাথে মিলে নিজের স্বামী ও শ্বশুরকে অর্থাৎ সামিয়ার বাবা ও দাদাকে জাদু করেছিলেন যেন স্বামী ও শ্বশুর ওনার সব কথা শুনেন ও মানেন। তখন বিষয়টা কিছুটা কার্যকর হলেও এখন সেটার প্রভাব সামিয়ার উপর এসে পড়েছে উল্টো হয়ে, কারণ আপনি তো জানেনই আম্মি যে কোনো কালো জাদু, সেটা হোক ভালোর জন্য, তাও একটা বদ দিক থাকবেই, আর সেই ফল নিজে কিংবা পরবর্তী প্রজন্ম ভোগ করবেই। পিতামাতার কর্মফল কিছু ক্ষেত্রে সন্তানরাও ভোগ করে, সেজন্য সামিয়াও করছে। আমার কথা শুনে এত সময় নিয়ে শান্তভাবে মনোযোগ সহকারে শুনে আম্মি আমাকে বললেন, বাবা, তুমি এসব ঠিক করার ব্যবস্থা করো আল্লাহর নামে, মেয়েটা তো নির্দোষ, তাই তার মুক্তি দরকার, বাকি তুমি যা ভালো মনে করো। আমিও আম্মির কথাগুলো শুনে শুধু বললাম, ঠিক আছে আম্মি, সালাম বিনিময় করে ফোন রেখে দিলাম। পুকুর পাড়ে বসে আছি এশার আজানের আর কয়েক মিনিট হয়তো বাকি, ঠিক তখন সামিয়ার মেসেজ আসলো সালামের সহিত, হুজুর, আমি আপনাকে একটা বিষয় জানাতে চাইছি, সেটা হলো যখন থেকে আমি তদবিরের জন্য রাজি হলাম ঠিক তখন থেকে এই অবধি আমার ঘাড় গলা বুকে ও কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে, আর আজ সন্ধ্যার আমল শেষ করার পর থেকে শ্বাসকষ্ট হচ্ছে। প্রথমে ভেবেছিলাম সাধারণ বিষয় অর্থাৎ কাজের চাপে বা স্বামীর বাড়ির নির্যাতনের কারণে এমনটা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা ভিন্ন, এমনটা আমার আগে কখনো হয়নি, হলেও সেটা এত তীব্র রূপ ধারণ করেনি, তাই আমি পুনরায় আপনাকে জানাতে আসলাম, মেসেজ দিলাম। তাই এক্ষেত্রে আমার জন্য আপনার পক্ষ থেকে উপদেশ কি হতে পারে? আমি রিপ্লাই করে কয়েকটি ঔষধের নাম জানিয়ে দিলাম, আর এটাও বললাম এসব সমস্যা হলো তদবিরের পথের বাধা, তাই ঘাবড়ে যাবেন না, মনোবল হারাবেন না, আল্লাহ ইনশাল্লাহ আপনার সহায় হবেন। সামিয়াকে মেসেজ দিয়ে ফোন পকেটে রেখে উঠে দাঁড়ালাম, ঠিক তখন এশার আজান হল। আমি ওযুখানা হতে ওযু সম্পন্ন করে মসজিদে প্রবেশ করি ও সুন্নাত সালাত আদায় করে সালাত বৈঠকের সুরতেই বসেই জিকির করছিলাম নিঃশব্দে। তখন কানে আসলো তারেক ও রবিউলের সালামের আওয়াজ, ওরা এসে আমার পাশে বসলো, ইশারা করে বললাম সুন্নাত সালাত আদায় করে নাও। ওরা সুন্নাত আদায় করার পর আমার পাশে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর এশার জামাত বাদ বাকি সকল সালাত ও আমল সম্পন্ন করে আমরা মসজিদ হতে বাহিরে এসে পুকুর পাড়ে বসি। রবিউল বলল, ভাইয়া বাসায় যাবেন না? জবাবে বললাম, না এখন না, আরেকটু পর। তারেক, তোমার কি অবস্থা? তারেক জবাবে জানালো, আলহামদুলিল্লাহ ভাইয়া, তবে জানেন আমার সাথে আজ অবাঞ্ছিত এক ঘটনা ঘটল। আমি সারাদিন সুস্থ ছিলাম, যেই না আপু হুজুরের বলা আমল করা শুরু করল তখনই আমার জ্বর সর্দি মাথা ব্যথা ইত্যাদি শুরু হয়ে গেল, এমনকি আপুও একটু অসুস্থ হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে একটু আগে আপুর ফোনটাও পানিতে পড়ে গেছে, দ্রুত যদি পানি হতে না তুলতাম আর অফ করে ড্রায়ার দিয়ে যদি ড্রাই না করতাম তাহলে হয়তো আপুর ফোন নষ্ট হয়ে যেত। আমার কাছে এই বিষয়গুলো স্বাভাবিক মনে হচ্ছে না, খুব অদ্ভুত লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার আপু কি এসব হুজুরকে জানিয়েছে? সে জবাব দিল, হয়তো, কারণ আমি মসজিদে আসার অনেক আগে থেকেই বাসার বাহিরে ছিলাম। এবার রবিউল বলল, ভাইয়া মনে হয় হুজুরের আমলের কারণে জিনদের কষ্ট হওয়া শুরু হয়েছে, তাই ওরা রোগী ও তার পরিবারকে কষ্ট দিচ্ছে। আমি মুচকিয়ে হেসে বললাম, হতে পারে। এভাবে নানা রকম কথার মধ্যে রাত 10টা বেজে গেল। আমরা যার যার বাসায় চলে গেলাম। বাসায় আসার পর ফুফু নানা রকম প্রশ্ন করা শুরু করলেন, এই যেমন কই ছিলাম, কি কাজে এত সময় বাহিরে ছিলাম ইত্যাদি। যেহেতু স্বেচ্ছায় খুব বেশি একটা কথা বলি না বা প্রশ্নের উত্তর দেই না, তাই অতি সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে দিয়ে ফুফুর কথাগুলো এড়িয়ে গেলাম। এরই মাঝে ফুফু কয়েকবার খেতে বসতে বলেছেন, তাই খাবার টেবিলে বসে পড়ি। এই জন্য যে ফুফু লাউ রান্না করেছেন গোস্ত দিয়ে, যা আমার প্রিয় একটি খাবার। খাওয়ার মাঝে ফুফু বলতে লাগলেন, প্রতিদিন কত ভালো ভালো খাবার রান্না হয়, কয়েক আইটেম করি কিন্তু খাও না, আর আজ শুধু লাউ গোস্ত খেতে ইচ্ছে হলো বুঝি। আমি মুচকি হেসে বললাম, না আসলে আমি ঠিক কখন খাবো বা খাওয়ার ইচ্ছে হবে তা আমার জানা থাকে না, কিন্তু যখন ইচ্ছে হয় ভাত খাওয়ার বা এই জাতীয় কিছু খাওয়ার, তখন সামনে যা পাই তা দিয়েই খাই আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, এটা সত্যি যে লাউ গোস্ত আমার প্রিয় খাবারের তালিকাভুক্ত। ফুফু হেসে দিয়ে বললেন, বাবা তোমার প্রিয় খাবারের তালিকাও আছে, জানতাম না তো। আমি তো ভেবেছি খাবার আর পানীয় যাই হোক তার নাম কফি, এটা ছাড়া আর বোধহয় খাবার পানীয় কিছু নেই তোমার কাছে। ফুফুর এমন কথায় আমি মুচকি হেসে বললাম, আপনি যা ভালো মনে করেন তাই। এদিকে রবিউল ওর মায়ের কথায় অট্টহাসি দিয়ে বলল, মা ভাইয়ার আকাশে আজ খাদ্যচাঁদ উদয় হয়েছে বোধহয়। মা ছেলের কথাগুলো শুনে মজার ছলে কখন খাওয়া হয়ে গেল নিজেও টের পেলাম না। খাওয়া সম্পন্ন করে সোফায় গিয়ে বসি, তখন ফুফু এক কাপ কফি দিয়ে পাশের সোফায় বসে বলতে লাগলেন, জানো তুমি যে হুজুরের মাধ্যমে তদবির করাচ্ছ সামিয়ার, সেই হুজুরের তদবির শুরুর আমলেই সামিয়ার কত বাধা ও অসুস্থতা চলে আসছে। ওর মা আমাকে ফোন করে বলল এসব কথা। তারপর আমি জিজ্ঞেস করলাম, ওনারা এসব হুজুরকে জানিয়েছে? জবাবে ফুফু বলল, জানিয়েছে বলল, কিন্তু কেন এসব হচ্ছে এখনো হুজুর হয়তো জানায়নি, তাই সামিয়ার মা আমাকে এ বিষয়ে কোনো কথা বলেনি। তা বাবা তোমার কি ধারণা এমন বাধা আসার কারণ কি? আমি কফিতে চুমুক দিয়ে বললাম, নেক কাজে বাধা তো আসবেই ফুফু, এটা মুমিনের জন্য পরীক্ষা, তাছাড়া মূল বিষয়গুলো কি সেটা তো হুজুর সামিয়াদেরকে জানাবেন হয়তো, তবে আমার এ বিষয়ে এইটুকু অধিক বলা অনুচিত বলে মনে করছি। ফুফু বললেন, হ্যাঁ জানি তোমার কথা বলতে ভালো লাগে না, আজ তোমার আম্মিও বলল তুমি নাকি 100 কথার জবাবে 2-1 কথা বলো। আমি মুচকি হেসে বললাম, ফুফু আমি একটু বিশ্রাম নেই, রাতে আবার আমার কাজ আছে অনলাইনে। তারপর আমি বেডরুমে এসে কিছুক্ষণ বিশ্রাম করে সামিয়ার তদবির করার প্রস্তুতি নিলাম। সামিয়ার জন্য পরবর্তী তদবিরের সকল প্রস্তুতি নেওয়ার পর সামিয়াকে টেক্সট করার জন্য ল্যাপটপ অন করে সামিয়াকে মেসেজ করলাম এই রূপে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনার বিষয়ে যে যে সমস্যাগুলো দেখছি তার মধ্যে অধিকাংশ জাদুর কুফল, আর সেই সাথে আপনার দৈনন্দিন জীবনে চলার কিছু ভুল, অতএব আপনাকে সেই ভুলগুলো শুধরিয়ে নিতে হবে, সেই সাথে আমি আপনাকে যে আমলগুলো দিব সেগুলো চালিয়ে যেতে হবে, সেই সাথে আমি আপনার সমস্যার উপরে তদবির চালাবো ইনশাআল্লাহ। এতে আপনার পরিবারের অশান্তি, দাম্পত্য জীবনের মনোমালিন্যতা এবং উপার্জনের পথে বাধাগুলো কেটে যাবে, এরই সাথে বাচ্চা না হওয়ার বিষয়টাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বাচ্চা হবার জন্য আপনার অবশ্যই স্বামীর সান্নিধ্য দরকার, সেটা কিভাবে কি করবেন ভাবেন, আর এ সকল কাজে একাধিকভাবে সাদকা আসবে সেটার ব্যবস্থা করুন। মেসেজটা পাঠানোর আনুমানিক 10-15 মিনিট পর সামিয়া রিপ্লাই করল, হুজুর আমি সাদকার বিষয়টা শর্তে পড়েছি, তাই মা এ বিষয়ে প্রস্তুত আছেন, এছাড়া বাকি যে নিয়মকানুন ও আমল দিবেন সবকিছু আমি ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করব, যদি কোনো কারণে ত্রুটি বা ভুল হয় আপনাকে জানিয়ে শুধরে নিব, কিন্তু সমস্যা হলো স্বামীর সান্নিধ্য, এ বিষয়ে আমি কি করব বুঝতে পারছি না, কারণ সে অজানাভাবে আমার সাথে খুব অন্যায় আচরণ করত বিয়ের কয়েক মাস পর থেকে, এরপর যখন বাচ্চা হচ্ছিল না সে এত বেশি হিংস্র হয়ে ওঠে যে কোনোভাবেই আমাকে সে সহ্য করতে পারত না, এখন আমি বাবার বাড়িতে চলে এসেছি তাই তার সান্নিধ্য কিভাবে নিব। জবাবে জানালাম, আপনি চিন্তিত হচ্ছেন কেন, বাচ্চার জন্য স্বামী সান্নিধ্য দরকার বলেছি, কিন্তু সেটা যে আপনি এখনই করতে হবে তা তো বলিনি, হ্যাঁ এটা সত্য যে আপনি এসেছেন বাচ্চা হবার তদবিরের জন্য, কিন্তু এ বিষয়ের সাথে জড়িত আছে আরো কতগুলো বিষয় যা সমাধান না করে এ বিষয়ে কিছু করা সম্ভব না, অতএব আপনি আগে ওই বিষয়গুলো সমাধান করেন, এরপর বাচ্চার বিষয়টি ও স্বামীর সান্নিধ্যের বিষয়টি সমাধান হবে ইনশাআল্লাহ, তবে সকল কিছু ধাপে ধাপে করতে হবে, না হয় ফলাফল ভালো আসবে না। সামিয়া জবাবে জানাল, হুজুর আপনি যেভাবে ভালো হয় সেভাবেই করুন, আমি প্রস্তুত আছি, তবে একটাই অনুরোধ আপনার কাছে, আমাকে এই বিপদ থেকে মুক্তির পথ দেখান যত দ্রুত সম্ভব। আমি জবাবে বললাম, জি ইনশাআল্লাহ, আপনি চিন্তা করবেন না, তবে আমল ও নিয়মে কোনো ত্রুটি যেন না হয়, আমি তো ওসিলা মাত্র, সমাধানের মালিক মহান আল্লাহ, তাই ওনার বিধান অমান্য করা যাবে না, এমনকি ওনার ইবাদতে গাফিলতিও করা যাবে না। আমি আজ ফজর বাদ ইনশাআল্লাহ আপনাকে আপনার প্রথম সৎকার বিষয়টি জানিয়ে দিব, আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে পরবর্তী কয়েকদিনের জন্য কিছু আমল বলে দিব ইনশাআল্লাহ, আর এর মাধ্যমেই শুরু হবে তদবিরের মূল অংশের প্রথম ধাপ, এতে করে আপনি নানা রকম বাধা বিপত্তি বা অসুয়াশার শিকার হবেন, তবে ভয় পাবেন না, বড় কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না, কিন্তু মনে রাখবেন আমলে কোনো কারচুপি হলে কিংবা ইচ্ছাকৃত গাফিলতি করলে বিপদ ও ক্ষতি সুনিশ্চিত। এখন আমি আসি, কিছু সময় বাদ আপনাকে আমল পাঠিয়ে দেওয়া হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিয়ে আমি ল্যাপটপ রেখে কিছুক্ষণ জিকির বাদ তাহাজ্জুদ আদায় করলাম, তারপর সামিয়াকে পরবর্তী তদবিরের জন্য যে আমলগুলো দিব সেগুলো লিখতে শুরু করলাম। লেখার প্রায় মাঝামাঝি সময়ে ফজরের আজান কানে আসলো, তাই লেখা স্থগিত রেখে ল্যাপটপ রেখে মসজিদে যাবার জন্য রুম থেকে বের হয়ে রবিউলের রুমের দরজায় করাঘাত করতে শুরু করলাম। রবিউল জেগে উঠে ওযু করে নিল, তারপর দুজন মিলে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিদিনের মতো রবিউল নানা বিষয়ে কথা বলছে আর আমি হ্যাঁ সূচক উত্তর দিচ্ছি মাথা নাড়িয়ে। প্রতিদিনের ন্যায় ফজরের সালাত ও সকালের মাসনুন আমল সম্পন্ন করে আমি সেদিন একটু দ্রুত বাসায় ফিরে আসি। বিষয়টি রবিউলের কাছে কৌতূহলী মনে হলেও সে সরাসরি কিছু জিজ্ঞেস করেনি। বাসায় আসার পর ফুফু একটু অবাক হলেন হয়তো, তাই উনি জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি শরীর খারাপ লাগছে? গত রাতেও দ্রুত শুয়ে পড়লে, আবার আজ এত সকালেই মসজিদ হতে বাসায় চলে আসলে, কি হয়েছে বাবা বলো আমাকে। আমি মুচকি হেসে বললাম, না ফুফু শরীর খারাপ করেনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু কাজের একটু চাপ বেশি তাই বাসায় চলে আসলাম। ফুফু পুনরায় বললেন, সত্যি বলছো তো? আর এখন কি নাস্তা করবে নাকি শুধু কফি? জবাবে বললাম, না ফুফু নাস্তা কিছুই লাগবে না, শুধুমাত্র কফি দিন, আমি রুমে গিয়ে কাজে বসলাম। ফুফু আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেলেন, আমিও রুমে চলে আসি। রবিউল আমার পাশে বসলো এসে, কিন্তু আমি খুব একটা কথা বলছি না, কাজ করছি ল্যাপটপে মনোযোগ দিয়ে, তাই সে উঠে চলে গেল নিজের রুমে। সাথে সাথে আমি সামিয়ার আমলের বাকি অংশ লিখে সামিয়াকে পাঠিয়ে দিলাম, সেই সাথে ওর সৎকার বিষয়ে তাকে অবগত করলাম। এরপর ল্যাপটপ পাশে রেখে আমি শুয়ে আছি, তখন আবার রবিউল কফি নিয়ে আসলো। কফির কাপ হাতে দিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া নাস্তা কিছু এনে দিব খাবেন? জবাবে বললাম, না কিছু লাগবে না। সে আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে গেল। আমি কফি পান করে বারান্দায় গিয়ে বসলাম, তখন নোটিফিকেশনের টোন বেজে উঠল। চেক করে দেখলাম সামিয়ার মেসেজ, তাই ফোন থেকেই ওপেন করলাম। সামিয়ার টেক্সটগুলো ছিল নিম্নরূপ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, হুজুর আমি আমল ও দোয়ার সব কিছুই বুঝেছি, কিন্তু শেষাংশের কথা আমি বুঝতে পারছি না, কিভাবে কি করব, আর সৎকা কখন পাঠাতে হবে সেটা তো বলেননি, কারণ আমি আর মা ব্যতীত যেহেতু এ বিষয়ে আর কেউ কিছু জানবে না, আপনার শর্ত মোতাবেক, সেহেতু আমি বা মা সেই হিসেবে নিজেদের প্রস্তুত করে বাহিরে যেতে হবে, কারণ এত টাকা এদিকে কোনো দোকান থেকে ট্রান্সফার করা সম্ভব হবে না। আমি সালামের উত্তর সহিত জবাব দিলাম, আপনি যে কথাগুলো বুঝেননি তা আমি আপনাকে সহজ ভাষায় বলছি, এইবারও যদি না বুঝেন তাহলে যেই আইডিতে নখ দিবেন সেই আইডিতে নখ দিবেন যে আইডিতে আপনি ছবি পাঠিয়েছিলেন। যাই হোক, ওখানে বলা হয়েছে আগামী তিন দিন পর আপনার বাবা, আপনার স্বামী অথবা শ্বশুরকে কল দিয়ে আসতে বলবেন, ওনারা রাজি না হলে আপনার মা আপনার শাশুড়িকে কল দিবে এবং আসতে বলবে। কেউ না কেউ আসলে ওনাদেরকে আপনি ও আপনার মা মিলে বলবেন, সামিয়া আগামী 6-7 মাসের মধ্যে গর্ভধারণ করবে ইনশাল্লাহ, আর গর্ভধারণের আগ অবধি সে আপনাদের বাড়িতে থাকবে, যখন সে গর্ভবতী হবে ইনশাল্লাহ তখন আমরা আবার সামিয়াকে এখানে নিয়ে আসব, আর সন্তান ভূমিষ্ঠ হওয়া অবধি তার দেখাশোনা করব। এতে ওনারা যদি জানতে চায় যে 6-7 মাসের মধ্যে গর্ভধারণ না হলে কি করব, বা এই সময়ের মধ্যে গর্ভধারণ করবে তার গ্যারান্টি কি, তখন আপনার বাবা বলবে, এই সময়ের মধ্যে যদি আমার মেয়ে গর্ভবতী না হয় তাহলে আপনারা ও জামাই যে সিদ্ধান্ত নিবেন সেটাই আমরা মেনে নিব ইনশাল্লাহ। সামিয়া পুনরায় টেক্সট দিল, জি ইনশাল্লাহ এভাবেই করতে বলবো মাকে, কিন্তু হুজুর আমি ওখানে গেলে ওরা যে আমাকে পুনরায় নির্যাতন করবে, বিশেষ করে আমার স্বামী ও শাশুড়ি গায়ে হাত তুলবে, তখন আমি কি করব? তাছাড়া ওনারা আমাকে আমল ইবাদত করতেও বাধা দিবেন, এক্ষেত্রে আমার করণীয় কি? আর সদকা আদায়ের পূর্বে যে আমল ও নিয়াত জেনে নিতে বলেছেন সেটা আদায়ের কতক্ষণ পূর্বে আপনার থেকে জেনে নিতে হবে? জবাবে বললাম, আপনি শ্বশুর বাড়িতে যাবার পর ওই রকম যেন কিছু না হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব, বা কি করতে হবে বা বলতে হবে সেটা আমি সময় মতো জানিয়ে দিব, তবে যতটুকু বলা হয়েছে ততটুকু করেন এখন, আর প্রথম সৎকার টাকা আগে গুছিয়ে নিন, সময় আপনাদের জন্য 24 ঘন্টা, যখন গোছানো হবে তখন আমল ও নিয়াত এবং পাঠানোর নিয়ম আমি বলে দিব। সামিয়া জবাবে জানালো, ইনশাল্লাহ তাহলে তো আমার স্বামীর বাড়ি যেতে সমস্যা নেই, আর হুজুর মোট টাকার মধ্যে 25,000 টাকা মায়ের কাছে আছে, আর যেটা বাকি থাকে সেটা কি পাঠানোর সময় ব্যাংক থেকে তুলে পাঠানো যাবে নাকি পুরো টাকাটা ঘর থেকে মিলিয়ে নিতে হবে? আর যদি বলেন আজ একটু পর দিতে, সেটাও মা বলেছেন দিতে পারবে আজই। আমি পুনরায় উত্তর দিলাম, জি ইনশাল্লাহ চিন্তা করবেন না, আর যে টাকা আছে হাতে সেটার সাথে বাকিটা আপনারা বাসা থেকে বের হয়ে গিয়ে একসাথে করে পাঠাতে পারবেন। একবার সেটা বাসায় এনে আবার নিয়ে যাওয়া লাগবে না, তবে হ্যাঁ নিয়ত ও নিয়ম তখন পালন করবেন যখন পাঠাতে যাবেন, আর যখন বাহির হবেন তখন আমাকে বলে বাহির হবেন, কোথায় কি করতে হবে সেটা আমি তখন ইনস্ট্রাকশন দিয়ে দিব ইনশাল্লাহ। সামিয়া জবাবে জানালো, ঠিক আছে হুজুর, আপনি তাহলে নিয়ম ও নিয়ত বলে দিন, আমরা সেই হিসেবে প্রস্তুতি নিয়ে বাহির হব বেলা 10টার পর ইনশাল্লাহ, আর তখন কোথায় পাঠাতে হবে সেটা জেনে নিব। আরেকটা কথা হুজুর, আমি আমার কিছু সমস্যা দেখা দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করার পর হতে, আমার মাথা ব্যথা জ্বর সর্দি কাশি বেড়েই চলেছে, আমার মোবাইলটাও সমস্যা শুরু করেছে, এছাড়া আপনাকে যখনই আমি টেক্সট করব ভাবি তখনই আমার ভিতরে অজানা ভয় কাজ করে, আমার হাত পা কাঁপতে শুরু করে, এখন আমি কি করতে পারি আপনি যদি একটু পরামর্শ দিতেন। আমি উত্তর দিলাম, সদকা আদায়ের আগে অবধি এ সকল কিছুই হল এক প্রকার বাধা, তবে এ সকল কিছুকে এড়িয়ে চলতে হবে। শুরুতে নানা রকম বাধা আসলেও আপনার আমল ও আমার তদবিরের সহিত এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে কমতে থাকবে, তাই ভয় পাবার কিছু নেই এবং ঘাবড়ানোরও কিছু নেই। আর আপনাকে নিয়ম ও নিয়ত আধা ঘন্টা পর ইনশাল্লাহ পাঠিয়ে দিব, আর ট্রান্সফারের জন্য পুরো সৎকার টাকাটা ক্যাশ করে নিয়ে যখন আমাকে নক দিবেন তখন আলোচনা করে বলে দিব ট্রান্সফার কোথায় কিভাবে করবেন। এখন আমি আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর আমি কুরআন তেলাওয়াত শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ফুফুর ভাসুর আসলেন এবং ফুফু ও রবিউলের সাথে ঝামেলার ইতি টানতে আমাকেও ডাকলেন। আমি ফুফু রবিউল বসে সমস্যাগুলোর সুরাহা করে নিলাম, অর্থাৎ আমার তাদের পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব মিটমাট হল। এরই মাঝে আমি সামিয়াকে সাদকা আদায়ের নিয়ম ও নিয়ত জানিয়ে দিলাম ফোন থেকেই। তার কিছুক্ষণ পরে ফুফুর ভাসুর চলে যাবার পর ফুফু আমার মাথায় হাত রেখে বললেন, বাবা তুমি না হলে হয়তো আজ এই সমস্যার সমাপ্তি হতো না, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। আমি মুচকি হেসে বললাম, ফুফু সবই আল্লাহর ইচ্ছা, আমি কিছুই না, তবে আপনাদের সমস্যা এখন শেষ হয়েছে তাই আমি আজ রাতেই চলে যাব ইনশাল্লাহ। আমার কথায় ফুফু রবিউল একসাথে বলে উঠল, না না এটা হয় না, তুমি আরো কয়েকদিন বেড়াবে তারপর যাবে। আমি অনেক বুঝিয়ে ওনাদের রাজি করালাম আর রবিউলকে বললাম, রবিউল তুমি আমার জন্য আজ রাতের টিকিট কনফার্ম করবে দুইটা, এই নাও টাকা। রবিউল কোনোভাবেই টিকিটের টাকা হাতে নিতে রাজি নয়, ফুফুও একই কথা বলছেন, টাকা আমি দিব। তখন আমি ফুফু ও রবিউলকে বললাম, আপনারা যদি এমনটা করেন তাহলে আর কখনোই আমি বেড়াতে আসব না। আমার চাপাচাপির কারণে রবিউল টাকা হাতে নিল আর জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া আপনি দুই সিট কেন নেবেন? জবাব দিলাম, আমি পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাতায়াত করলে সব সময় দুই সিট বুকিং করি, এটা আমার অভ্যাস। সে বলল, ভাইয়া আপনি আসলেই সবার থেকে ভিন্ন এক মানুষ। আমি তাকে বললাম, হয়েছে পাকামি করো না, টিকিট বুকিং করে নিয়ে আসো, তবে সামনের সিটের নিবে, মাঝের বা পেছনের সিটের বুকিং নিও না। রবিউল চলে গেল টিকিট কনফার্ম করতে। ফুফু সোফায় আমাকে নিয়ে বসে বললেন, বাবা তুমি আরো কয়টা দিন থাকলে খুশি হতাম, তাছাড়া সামিয়ার তদবির করা হুজুরের সাথে আমার দুই ভাবির একটু যোগাযোগ করানোর দরকার ছিল, আজও তারা আমাকে জিজ্ঞেস করেছে এ বিষয়ে, তুমি যদি চলে যাও তাহলে সব অগোছালো হয়ে যাবে, তুমি বরং আরো কয়দিন থাকো। সামিয়ার পাশাপাশি এই দুই ভাবির তদবির চালু করে দিয়ে গেলে ভালো হতো। সামিয়ার মাও গতকাল বলছিল আমাকে, আমি যেন তোমাকে ওনাদের বাসায় দাওয়াতে নিয়ে যাই, আর তুমি হঠাৎ এখন বলছো চলে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, তুমি আসার পর থেকে আমি লক্ষ্য করলাম আমার ঘরের পরিবেশটা একদম শান্ত ও শান্তিপূর্ণ হয়ে গেছে। সবকিছুতেই একটা অন্যরকম শান্তি অনুভব হয়। তুমি আরো কয়েকটা দিন থাকো। আমি মুচকি হেসে বললাম, ফুফু, শান্তি দেনেওয়ালা মহান আল্লাহ উপরে বসে আছেন, আপনি ওনাকে ডাকার মতো ডাকেন, শান্তি রহমত বরকত উনি দিবেন। তাছাড়া আপনার দুইজন ভাবির বিষয়ে আমি কথা বলে দেখব পরে, যদি রাজি হয় তাহলে আমি আপনাকে জানাব। সামিয়ার বাসায় আমি দাওয়াতে যাব না, ওনারা বলেছেন এতেই আলহামদুলিল্লাহ, তবে আমি যাব না বিশেষ কিছু কারণে। আল্লাহর পুনরায় হুকুম হলে ইনশাআল্লাহ আমি আবার হয়তো আসব, তখন আরো বেশি দিন বেড়াব। ফুফুর সাথে কথা শেষ করে রুমে এসে আমার কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম। এতক্ষণে ফুফু সামিয়ার মাকে কল করে বলে দিলেন, আগামী দুই দিন পর আপনি আমাকে বলেছিলেন আমার ভাইপোকে নিয়ে আপনার বাড়িতে দাওয়াতে আসতে, কিন্তু সে আজই হঠাৎ চলে যাবে বলছে, রবিউলকে পাঠিয়েছে টিকিট আনতে। আমি বেডরুম হতে ফুফুর কথা শুনে এগিয়ে গিয়ে বললাম, কি দরকার ওনাকে এখন আবার এসব বলার। এই ছিল কালো জাদু করার কুফলের তৃতীয় পর্ব। আশা করি সবার ভালো লেগেছে। ভূত গল্প পরের এপিসোডে কালো জাদু করার কুফলের চতুর্থ পর্ব নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভূত গল্পের সাথেই থাকুন। এই গল্পটির মাধ্যমে আমরা কালো জাদু করার খারাপ যে সকল দিকসমূহ রয়েছে সেই সকল দিকসমূহের ব্যাপারে জানতে পারছি। এছাড়াও এই ধরনের রোগে আক্রান্ত যে সকল রোগী আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সঠিক আমাদের রিলিজিয়াস সঠিক যে তদবিরগুলো রয়েছে সেগুলো আসলে কেমন হয়ে থাকে, লেখক আমাদেরকে সেই সকল বিষয়ের সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন। তো আশা করছি মানে সামনের যে পর্বগুলো আসতে চলেছে সেগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনাদের আরো বেশি ভালো লাগতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো অপেক্ষায় থাকুন সেই সকল পর্বগুলোর জন্য। খুব তাড়াতাড়ি আমরা এই পর্বগুলো নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণে চলুন শুনে আসি পরের গল্পটি। আপনারা শুনছেন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, Abbu, shuno na.
Haan, bolo, ki hoyeche?
Amake ekta bhuter golpo shunabe.
Acha, bhuter golpo shunbe? Cholo, shune ashi. Shadhin Music e bhut golpo.
Oi, babu to.
শুরু হচ্ছে নীল রহস্য সিরিজের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের পর থেকে। কফিন থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে একটা ভয়ঙ্কর নারী অবয়বে পরিণত হয়। তখনই মাস্ক পরা লোকটা কেঁদে ওঠে এবং বলে, তুমি ফিরে এসেছ। এদিকে এসআই হাসনাত এবং কনস্টেবল আতিক প্রথমে হাসপাতালের শিশু ইউনিটে যায়, যেখান থেকে প্রথম বাচ্চাটা উধাও হয়েছিল। এসআই হাসনাত জিজ্ঞেস করেন, বাচ্চাটা যখন উধাও হয় তখন সময়টা কেমন ছিল, ডিউটিতে কে ছিল? তখন বাচ্চাটা উধাও হয় তখন কি আপনারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি? ঘটনাটা ঘটার আগে বা পরে তেমন কিছু কি চোখে পড়েছে যা স্বাভাবিক ছিল না বা সন্দেহজনক ছিল? কর্তব্যরত ডাক্তার বলেন, স্যার, যে সময় বাচ্চাটা উধাও হয় সেই সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত। আমাদের ওয়ার্ড বয় যে ছিল ডিউটিতে সে তখন এখানেই ছিল। যখন সে পুরো ওয়ার্ডটা টহল দিচ্ছিল তখন সব স্বাভাবিকই মনে হয়, কিন্তু যখন বাচ্চাটার পরিবার আসে তখন তারা বাচ্চাটাকে দেখতে না পেয়ে হট্টগোল শুরু করে, আর তখনই বিষয়টা সবাই লক্ষ্য করি। হাসনাত বলে, সেই ওয়ার্ড বয় কি এখন হাসপাতালে আছে? জি স্যার, তাকে ডেকে পাঠান, বাকিটা তার মুখ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার, আমি রমিজ মিয়া, ওয়ার্ড বয়। তো রমিজ মিয়া, যখন বাচ্চাটা উধাও হলো তখন আপনি কি দেখলেন?
স্যার, কিছুই দেখি নাই, সবই স্বাভাবিক মনে হয়েছিল। আমি প্রতিদিনের মতো সারা ইউনিটে টহল দিচ্ছিলাম,
কিন্তু আপনি তো সারাটা সময় টহল দেননি, মাঝে একবার উঠে চলে গিয়েছিলেন। রমিজ মিয়ার গলা শুকিয়ে যায়।
জি স্যার।
বলুন, কোথায় গিয়েছিলেন?
স্যার, বিশ্বাস করুন, আমি গরিব মানুষ, আমি কিছু করি নাই, এসবে আমার হাত নাই স্যার, আমি কিচ্ছু জানি না।
আহ, আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে সেইটুকুর উত্তর দিবেন, এত বেশি কথা বলেন কেন? আপনাকে কি বলছি আপনি কিছু করছেন?
স্যার, বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না।
আপনি কি জানেন কি জানেন না সেটা বড়, সেটা বের করে নিতে পারবো, কিন্তু আপাতত যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। রমিজ মিয়া একরকম কান্না করার মতো করে বলে, স্যার, আমার বউটার শরীর খারাপ, 7 মাসের গর্ভবতী, বাসায় একা রাইখা আসি। যখন আমি টহল দিচ্ছিলাম বউটা কল করে, আমি রিসিভ করে নেটওয়ার্ক সমস্যার কারণে ওর পুরো কথা শুনতে পারছিলাম না, তাই একটু সরে ওর সাথে কথা বলছিলাম। সর্বোচ্চ 5 মিনিটের মতো হবে স্যার, আমি ওইটুক সময় কথা বলেছি, তারপর আমি আবার আমার জায়গায় ফেরত চলে আসি।
তারপর আপনি কি দেখলেন? বাচ্চাটা কি তখনও সেখানেই ছিল নাকি গায়েব হয়ে গিয়েছিল?
স্যার, আমি ফোনে কথা বলার আগে সব চেক করে নিয়েছিলাম, তাই আর পুনরায় চেক করিনি। আধা ঘন্টার ভেতর আমার ডিউটি টাইমও শেষ হয়ে যায়, তাই আমি চলে যাই শিশু ইউনিট থেকে। আমি কিছু জানি না স্যার।
ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কনস্টেবল আতিক তখন বলে, স্যার, রমিজ মিয়াকে এভাবে ছেড়ে দিলেন, ওকে তো জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যেত। হাসনাত বলে, বাহ আতিক সাহেব, আপনার দেখি বুদ্ধির উন্নতি হচ্ছে। আতিক একটু লজ্জা পেয়ে বললেন, কি যে বলেন না স্যার, আমার আবার বুদ্ধি।
হাসনাত বলে, আতিক সাহেব, রমিজ মিয়াকে ধরে কোনো লাভ হবে না, কারণ সে এসবে জড়িত নয়, এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে।
সেটা কি স্যার?
সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। চলেন, বাকি ঘটনাস্থলগুলো ঘুরে আসা যাক।
জি স্যার, চলুন। হাসপাতালে ঢুকেই হাসনাত পুরো হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করে, সন্দেহ করার মতো তেমন কিছুই চোখে পড়েনি। তবে মাঝে রমিজ মিয়া একবার শুধু শিশু ইউনিট থেকে বের হয়ে গিয়েছিল এবং তার বলা অনুযায়ী সে আবার 5 মিনিট পরে ফিরেও এসেছিল। এর মধ্যে আর কেউ ইউনিটে ঢোকার বা বের হওয়ার কোনো ফুটেজ নেই। তবে যে 5 মিনিট রমিজ মিয়া ইউনিটের বাইরে ছিল, এই 5 মিনিটের ফুটেজ গায়েব, যেটা আপাতত হাসনাতকে অনেক ভাবাচ্ছে। যদি বাইরে থেকে এসে কেউ বাচ্চাটা নিয়েও যায়, তবুও তো ইউনিটের বাইরে হাসপাতালের অন্য সিসিটিভি ফুটেজে সেটা ধারণ করার কথা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হাসপাতালের অন্যান্য ফুটেজে সন্দেহ করার মতো কোনো কিছুই চোখে পড়েনি। হাসপাতাল থেকে বেরিয়ে আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেন হাসনাত এবং আতিক, কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। ক্লাসে মীরা, নিহান, সোহান, মিরান, কেয়া, আহানা সবাই বসে তানির ব্যাপারটা নিয়ে কথা বলছিল। তখন ক্লাসে আগমন ঘটে আবির স্যারের। স্যারকে দাঁড়িয়ে সম্মান জানিয়ে সবাই যার যার সিটে পরিপাটি হয়ে বসে পড়ে। এদিকে মীরা তার কালা চাঁদকে মন ভরে দেখছে, তার জন্যই তো গত 1 মাস ধরে প্রতিটি ক্লাসে মীরা উপস্থিত থাকে, যতই ঝড় বৃষ্টি অসুখ বিসুখ আসুক না কেন।
মীরাকে থামানো মুশকিল। ইনি আবিশ স্যার, রহস্যময় চরিত্রের অধিকারী। এক মাস হলো ভার্সিটিতে জয়েন করেছেন। এনাকে যেদিন মীরা প্রথম দেখেছিল সেদিন থেকেই ক্রাশ খেয়েছে। ক্রাশ না খেয়ে উপায় নেই, আবিশ স্যার দেখতে যতটা স্মার্ট আর তার ব্যক্তিত্বটাও তত আকর্ষণীয়। স্বভাবে গাম্ভীর্যের প্রভাবটাই বেশি। গায়ের গরণ শ্যাম বর্ণের, তবে চোখগুলো মারাত্মক আক্রমণাত্মক। ওই ইগল চোখে তাকালে যে কোনো নারী ঘায়েল হতে বাধ্য। মীরা এতক্ষণ চোখ দিয়ে স্যারকে ঘিলে খাচ্ছিল আর ক্যাবলার মতো মুখ করে দাঁড়িয়েছিল। আহানা মীরাকে টেনে বসাতে চেয়ে ব্যর্থ হয়, কারণ তার আগেই স্যারের নজরে পড়ে যায় মীরা। আবির স্যার যথেষ্ট গাম্ভীর্য ধারণ করে ভরাট গলায় বললেন, এই যে মিস, দাঁড়িয়ে কেন? মীরা যেন আকাশ থেকে পড়ে, থতমত খেয়ে যায়, কি বলবে না বলবে ভুলে যায়। কি হলো, কথা বলছেন না কেন?
না স্যার, তেমন কিছু না।
মীরা তুতলে তুতলে বলে, এইটুকুই শুধু বলে। তাহলে দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন মিস, আবিরও কিছুটা ব্যঙ্গ করে মীরাকে বলে। মীরা চুপ করে বসে পড়ে আর অস্থিরতায় তার হাত পা কাঁপছিল। এদিকে স্যারের এমন মীরাকে ব্যঙ্গ করা দেখে ক্লাসের সবাই হেসে ওঠে। এতে মীরা একটু লজ্জা আর অপমান বোধ করে। আবির বলে ওঠে, সাইলেন্ট। সবাই চুপ হয়ে যায়। মীরা তখন মুখ ভার করে বসেছিল আর নিহান আর চোখে মীরাকে দেখছিল। বাকি ক্লাসটাতে মীরা আর তেমন মনোযোগ দেয়নি, কারণ তার মন খারাপ হয়ে গিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই একটা বড় কালো গাড়ি এসে মীরাদের বাসার পেছনে থামে। মীরাদের বিল্ডিংটা গলির শেষ মাথায় হওয়ায় এই দিকটা একটু নির্জন আর জঙ্গলাকীর্ণ। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে একটা বড় বাক্স নামায়। বাক্সটার উপরে হিব্রু ভাষায় কিছু লেখা আর তার চারিপাশে বিভিন্ন সাপের চিত্র আঁকা ছিল। বাক্সের ঠিক মাঝখানে একটা ভয়ঙ্কর নগ্ন নারী মূর্তি অঙ্কন করা, যার মাথায় চুলের পরিবর্তে কতগুলো কালো সাপ আছে। এর কিছুটা উপরে খোদাই করে আরবিতে একটা নাম লেখা। ভার্সিটি থেকে ফেরার পথে নিহান অনেক চেষ্টা করেছে মীরাকে হাসানোর, কিন্তু মীরা সেই যে ক্লাসে মুড অফ করেছিল আর তার মুড ঠিক হয়নি। নিহান মীরাকে বাসার সামনে নামিয়ে দেয়। মীরা নিহানের সাথে কোনো কথা না বলেই বাসায় প্রবেশ করে। নিহানের মন খারাপ হয়ে যায়। কিছু সময় ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থাকে মীরার চলে যাওয়ার পানে। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। মীরা মুখ ভার করে বাসায় ঢুকে তা দেখে তার মা জিজ্ঞেস করেন, কি হয়েছে মীরা, তোকে এমন দেখাচ্ছে কেন?
কিছু না মা, একটু ক্লান্ত লাগছে।
আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। বলে মীরা চলে যায় তার রুমে। মীরা বিছানায় ব্যাগ রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে থাকে, এই বজ্জাত পেটা সবসময় আমার সাথে এমন করবে? কি এমন করেছি আমি যার জন্য আমাকে এভাবে সবার সামনে অপমান করলো? হ্যাঁ মানছি, আমি ওই ইগল চোখ জোড়ায় হারিয়ে গিয়েছিলাম, আর তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই বলে এমন করবে? সবার সামনে আমার মা নিজের ফালুদা করে ছাড়ছে, নিজেকে কিভাবে হিরো, তার থেকে বড় বড় হিরো আমার পেছনে লাইন দেয়, কিন্তু আমি তাদের কাউকেই পাত্তা দেই না। যা একটু তাকে পাত্তা দিছি তার জন্য ভাব বেড়ে গেছে। আমার বেলায় তার যত গাম্ভীর্য, ওই ডাইনি মহিলা রিদি ম্যামের সাথে তো ক্লাস শেষে ঠিকই হেসে হেসে কথা বলছিল। আমি শিওর ওই মহিলাটা আমার কালাচাঁদকে জাদু করেছে, বলে ঠোঁট উল্টে কান্নার ভান করল সে। তখনই আয়নায় মীরার প্রতিবিম্বটা খিলখিল করে হেসে উঠল। হঠাৎ এমন হাসির শব্দে মীরার শরীরটা কাটা দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির হয়ে সে বিষয়টা বোঝার চেষ্টা করল। তখনই প্রতিবিম্বটা হাসি থামিয়ে বলে উঠল, মীরা এখন এসবের সময় নয়, তোমার আরো সাবধান হওয়া দরকার। কে কে তুমি? আমি তোমার অস্তিত্ব মীরা, আমরা দুজনই এক, আমি তোমার অন্তরাত্মা। কিন্তু তুমি আমার সাথে কথা বলছো কিভাবে, আর কিসের থেকে সাবধান হতে বলছো? সেটা সময় হলে তুমি নিজে থেকেই জানতে পারবে, কিন্তু কিন্তু কি, তারা রক্তের খেলা শুরু করে দিয়েছে মীরা, এখন শুধু তোমার জেগে ওঠার পালা। কি বলছো, কিসের রক্ত, কে শুরু করেছে, সব জানতে পারবে। তার আগে তোমাকে তৈরি হতে হবে, সামনে অনেক বড় বিপদ হয়ে আসছে, সময় থাকতে তৈরি হয়ে নাও মীরা। কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ আমাকে বুঝিয়ে বলো। নিজের শক্তি সম্পর্কে জানার সময় এসেছে মীরা, নিজেকে জানো, তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো। তোমাকে জেগে উঠতে হবে, না হলে এই পুরো জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। জেগে ওঠো মীরা, জেগে ওঠো, জেগে ওঠো। মীরার প্রতিবিম্বটা মোমের মতো গলে যেতে লাগলো, আর বারবার শুধু জেগে ওঠো মীরা বলতেই থাকলো। মীরার হাত পা অসার হয়ে আসে, আর সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। অপরদিকে এসআই হাসনাত কয়েকটি হাসপাতাল ঘুরেও কোনো ক্লুই জোগাড় করতে পারল না। রাস্তার এক পাশে টং দোকানের সামনে গাড়ি সাইড করাতে বললেন হাসনাত। কনস্টেবল আতিক আর হাসনাত দুজনে গাড়ি থেকে নেমে টং দোকানের বেঞ্চে গিয়ে বসলেন। আতিক দোকানদারকে বলল, মামা করালি কালার দুইটা চা আর দুইটা বেলা বিস্কুট দেন তো। হাসনাত বেশ গম্ভীর আর চিন্তিত ভঙ্গিতে কিছু একটা ভাবছে। আতিক সাহেব বললেন, স্যার ছয়টা হাসপাতালে ঘুরলাম, কিন্তু তেমন কোনো ক্লুই তো মিলল না, ওই বাচ্চাগুলো আসলে যাচ্ছে কোথায় স্যার? হাসনাত রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আতিক সাহেব যতটা সহজ ভেবেছিলাম এই কেসটাকে, ততটাও কিন্তু সহজ হবে না, এর মধ্যে আরো কিছু রহস্য লুকিয়ে আছে, আর ক্লু তো অবশ্যই আছে। অপরাধী যত চালাকি হোক না কেন, অপরাধ করার সময় কোনো না কোনো ক্লু তার অসাবধানতায় রেখেই যায়, আর আমাদের সেটাকেই খুঁজে বের করতে হবে। স্যার এখন আমাদের কি করণীয়? হাসপাতালগুলো তো ঘুরে দেখা হলো, এখন ওই তিনটি বাসায় যাওয়ার পালা, যেখান থেকে আরো তিনটি বাচ্চা গায়েব হয়েছিল। জি স্যার, বলে আতিক মাথা নাড়িয়ে সায় দিল। তবে একটা ব্যাপার খেয়াল করেছেন আতিক সাহেব? কি স্যার? বাচ্চাগুলো ভিন্ন ভিন্ন তারিখে মিসিং হলেও সময়টা কিন্তু একই, বাচ্চাগুলোকে কিন্তু মাগরিবের টাইমে গায়েব করা হয়েছে, আর এসব ভাবে গায়েব করা হয়েছে যে কেউ বুঝতে পারেনি যে কোনো কিছু ঘাপলা হচ্ছে। হ্যাঁ স্যার, আর প্রতিটি গায়েবের সময়ের ফুটেজগুলো সুন্দর করে গায়েব করে দেওয়া হয়েছে। এই তো ধরতে পেরেছেন, আমি এটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আতিক সাহেব লাজুক হাসলেন। দোকানি মামা ততক্ষণে চা রেডি করে ফেলেছেন। আতিক চায়ের কাপগুলো নিয়ে একটা হাসনাত স্যারের দিকে এগিয়ে দিল, আর অপরটা নিজের জন্য রাখল। চায়ে চুমুক দিতে দিতে হাসনাত বললেন, তাহলে এখন আমাদের ওই তিনটি বাসায় গিয়ে দেখতে হবে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে ওখানে গেলে কোনো না কোনো ক্লু তো অবশ্যই মিলবে। জি স্যার। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে হাসনাত স্যার বললেন, তাহলে চলুন আতিক সাহেব, এবার যাওয়া যাক। হ্যাঁ স্যার চলুন। এদিকে আমরা দেখতে পাই নেহান মীরাকে বাসার সামনে দিয়ে সে চলে যায় সোজা তন্নিদের ফ্ল্যাটে। তন্নিদের বাসার ডোরবেল বেজে ওঠে, ওর মা এসে দরজা খুলে জিজ্ঞেস করেন, কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি, আমি নিহান, আমি তন্নির ফ্রেন্ড। তন্নির মা কান্না করে দিয়ে বলেন, বাবা আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্টি আমি সেজন্যই আপনার সাথে কথা বলতে এসেছি। ভেতর থেকে তন্নির আপু ফাইজা জিজ্ঞেস করেন, কে এসেছে মা? আন্টি বলেন, তন্নির ফ্রেন্ড নিহান। ওহ, তাহলে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি, ভেতরে আসতে বলো। আন্টি বলেন, ভেতরে এসো বাবা। নিহান ভেতরে গিয়ে সোফায় বসে, আন্টি আর আপুও অপর পাশের সোফায় বসেন। আন্টি বলেন, কি থেকে কি হয়ে গেল বাবা, আমার মেয়েটা হঠাৎ এভাবে কোথায় গায়েব হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। নিহান বলে, মিরানের মুখে আমি সবটা শুনেছি আন্টি। আচ্ছা আন্টি, তান্নিকে যখন রাতে শেষবার দেখেছিলেন তখন তাকে কেমন দেখেছিলেন, মানে তার চাল চলনে কোনো পরিবর্তন কি লক্ষ্য করেছিলেন? না বাবা, বিশেষ কোনো পরিবর্তন তো লক্ষ্য করিনি, তবে যখন রাতে খাবার খাচ্ছিল তখন তাকে কিছুটা অন্যরকম লাগছিল,
যেমন তার হাত বারবার কাঁপছিল আর তাকে একটু অন্যমনস্ক লাগছিল। আপনি জিজ্ঞেস করেননি কেন? করেছিলাম বাবা, সে বলল না কিছু। সে বলল, আম্মু এমনি শরীরটা একটু খারাপ লাগছে। ফাইজা আপু বললেন, আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছিলাম। নিহান বলল, কি সেটা? তানি যখন খাবার খাচ্ছিল তখন বারবার কিচেনের দরজার দিকে তাকাচ্ছিল আর ওকে ভীত সন্ত্রস্ত মনে হচ্ছিল তখন। আমি জিজ্ঞেস করেছিলাম, কি দেখছিস ওখানে তানি? সে বলল, না আপু কিছু না, বলে অর্ধেক খাবার খেয়ে টেবিল থেকে উঠে পড়েছিল। তারপর তো সে রুমে দরজা লক করে ঘুমিয়ে যায়। আমরাও রাতে ততটা মাথা ঘামাইনি এসব নিয়ে, মনে করেছি এমনিতেই হয়তো ওর শরীরটা কিছুটা খারাপ লাগছে। আর সকালে যখন বারবার ডেকেও সাড়া দিচ্ছিল না, তখন আমরা ডোর ভেঙে দেখি যে রুমের কোথাও সে নেই। থানাতে মিসিং রিপোর্ট লেখাতে গিয়েছিলাম, কিন্তু তারা বলেছে 24 ঘন্টা পরে আবার যেতে। এতটুকু বলে ফাইজা আপু থামলেন। নিহান বলল, ঠিক আছে, আমি কি তান্নির রুমটা দেখতে পারি? ফাইজা আপু বললেন, হ্যাঁ চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। তান্নির রুমে ঢুকতেই নিহানের কেমন যেন একটা অনুভব হতে থাকলো, আর খুব পরিচিত একটা গন্ধ নাকে এসে লাগলো। নিহান খুঁটিয়ে খুঁটিয়ে রুমের ভেতরটা দেখছিল। রুমের ভেতর দেখে স্বাভাবিকই লাগছিল। তারপর জানলাটা খুলে দিতেই একটা দমকা হাওয়া এসে নিহানের শরীরে লাগলো। তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যেতে থাকে। নিহান অনুভব করে খুব খারাপ কিছু হতে চলেছে। জানালার পাশ থেকে রুমের দিকে ফিরে তাকাতেই তার নজর পড়ে তান্নির বেডের নিচে রাখা একটা পুতুলের দিকে। নিহান অতি সন্তর্পণে সেটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয় আর রুম থেকে বের হয়ে বলে, আন্টি আমি তাহলে এখন যাই, আর চিন্তা করবেন না, তান্নিকে আমি খুঁজে বের করবই। আপনারা 24 ঘন্টা পরে গিয়ে মিসিং রিপোর্টটা আবারও লিখিয়ে আসেন, বলে নিহান সেখান থেকে প্রস্থান করে। নিহান তান্নির বাসা থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসে। নিজের রুমে ঢুকে আর মোড়া ভাঙে। আজ ভীষণ ক্লান্ত লাগছে নিহানের। তখনই মনে পড়ে পুতুলটার কথা। নিহান প্যান্টের পকেটে হাত দিয়ে পুতুলটা বের করে দেখতে থাকে। দেখেই মনে হচ্ছে এই পুতুলটা দিয়ে কালো জাদু করা হয়েছে। পুতুলটার হাতে এবং মাথায় সুই ফোটানো। নিহান ভাবতে থাকে, তার মানে কি তান্নির উপর কেউ কালো জাদু করেছে? কিন্তু কেন? তান্নির সাথে তার কি শত্রুতা থাকতে পারে? নিহান পুতুলটাকে নেড়ে চেলে দেখছিল, তখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সে। পুতুলটা সাধারণ কোনো কালো জাদুতে ব্যবহৃত পুতুলের মতো নয়, একটু অন্যরকম, যেন এটি একটা জীবন্ত পুতুল। অসাবধানতাবশত একটা সূচ নিহানের আঙুলে বিঁধে যায় আর সেখান থেকে কিছুটা রক্ত বেরোতে থাকে। নিহান হাতের দিকে তাকিয়ে দেখে তার আঙুলের যে অংশে রক্তপাত হচ্ছিল সেখানে রক্ত ঠিকই বেরোচ্ছিল, কিন্তু রক্তগুলো যেন বের হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন কেউ তা শুষে নিয়েছে। নিহান কিছুটা চিন্তিত হয়ে যায়। তখনই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মীরা কল করেছে। মুহূর্তেই নিহানের মুখে হাসি ফুটে ওঠে। টেবিলে পুতুলটি রেখে সে ফোন রিসিভ করে বলে, হ্যালো। এদিকে আমরা দেখতে পাই টেবিলের পুতুলটা কয়েকবার চোখের পলক ঝাপটায়। পুতুলটির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা রক্ত জিহ্বা দিয়ে টেনে খেয়ে নেয় আর মাথা ঘুরিয়ে নিহানের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেয়। নিহান আমার সাথে দেখা কর, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি হয়েছে মীরা, তুই ঠিক আছিস তো? দেখা হলে সব বলবো। আচ্ছা ঠিক আছে, কখন আসতে হবে? রাত 12টায় আমাদের বাসার নিচে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব। মীরার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছিল। ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওকে তাহলে রাখি। নিহান আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই মীরা কল কেটে দেয়। নিহান ভাবে মীরার আবার হঠাৎ কি হলো, আর রাত 12টায় দেখা করার কথা কেন বলছে? কি এমন জরুরি কথা? যাকগে, গেলেই জানতে পারবো মহারানের কি এমন কথা যা এত রাতে বলতে হবে, বলে মুচকি হাসছিল নিহান। এসব ভাবতে ভাবতেই নিহানের চোখ যায় টেবিলের ওপর, যেখানে সে একটু আগে পুতুলটা রেখেছিল। কিন্তু একই তুলটা গেল কোথায়? নিহান তড়িঘড়ি করে টেবিলের আশপাশে পুতুলটাকে খুঁজতে লাগল, কিন্তু পুতুলটা সে কোথাও খুঁজে পায় না। তখনই এশার আজান হয়ে যায়। আজানের সুর শুনে কেন যেন নিহানের মাথা ধরে যায়। সে ব্যথা সহ্য করতে না পেরে নিচে বসে পড়ে। তার মনে হয় মাথায় একসাথে অসংখ্য পোকায় কিলবিল করছে। অসহ্য ব্যথা হতে থাকে। ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করে ওঠে সে। তখনই আমরা দেখতে পাই নিহানের ব্যালকনি থেকে একটা কালো ছায়া হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সারাদিন থানায় কাজ নিয়ে বিজি একটা সময় পার করেন এসআই হাসনাত। সন্ধ্যার দিকে বাসায় ফেরেন। কনস্টেবল আতিককে নিয়ে তিনি বাসা থেকে গায়েব হওয়া সেই বাচ্চাদের বাকি তিনটি বাসায় গিয়েছিলেন। তবে এবার তিনি হতাশ হননি বড় একটা। তিনি বেশ বড় কিছু ক্লু পেয়েছেন। প্রথম দুইটা বাসা ঘুরে আগের মতোই হতাশ হয়েছিলেন, কিন্তু তিন নাম্বার বাসায় চেক করে আসার সময় বাসার সিসিটিভি ক্যামেরায় একটা সন্দেহবাচক চিত্র ধরা পড়ে। সেখানে দেখা যায় একটা কালো বোরকা পরা তরুণী ঢুকতে, কিন্তু বাসা থেকে বের হওয়ার কোনো ফুটেজ নেই। কিন্তু আশপাশে খোঁজ করে একজন প্রত্যক্ষদর্শী মিলেছে, যিনি এই বাসায় কালো বোরকা পরা একটা মহিলাকে ঢুকতে এবং পেছনের গেট দিয়ে হন্ততন্ত হয়ে বের হতে দেখেছেন। তবে যখন তিনি বাসা থেকে বের হয়ে কিছু দূরে যান, তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিজের বোরকা খুলে ফেলেন। তার সাথে ছিল একটা বড়সড় হ্যান্ডব্যাগ। তিনি বারবার ব্যাগের চেইন খুলে ভেতরটা চেক করছিলেন। পেছনের গেইটে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, বিধায় সেটার ফুটেজও ছিল না। হাসনাত সেই ব্যক্তির জবানবন্দি সহ তার থেকে ওই মহিলার স্কেচ বানানোর দায়িত্ব আতিক সাহেবের কাছে দিয়ে এসেছেন। রাত ১২টা বাজতে আর মাত্র ১৫ মিনিট বাকি। মিরাদের বাসা পাশের গলিতেই, কিন্তু নিহান আগে আগেই বেরিয়ে পড়ল মিরাদের বাসার উদ্দেশ্যে। মিরার বাসা গলির একেবারে শেষ মাথায়। এই এরিয়াটা একদম নিরিবিলি। রাস্তাটা আজ কেন যেন অতিমাত্রায় নির্জন লাগছে। নিহান একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আজ যেন আর রাস্তা ফুরাতেই চাইছে না। হাঁটতে হাঁটতে একসময় নিহান মিরার বাসার নিচে এসে পৌঁছালো। ফোনটা বের করে মিরার নাম্বারে ডায়াল করতে যাচ্ছিল, তখনই মিরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এসেছ নিহান? নিহান হঠাৎ মিরার আওয়াজে চমকে যায়, কিন্তু মিরাকে বুঝতে না দিয়ে বলে, তুমি ডেকেছ আর আমি কি না এসে পারি? মিরা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, বাবা এত ভালোবাসা। নিহান মুচকি হাসল। কি জন্য ডেকেছ মিরা? কি যেন বলছিলে জরুরি কথা? এত তারা কিসের? সবে তো মাত্র এলে। আরে না, জরুরি কথা বলেছ এই জন্য জিজ্ঞেস করছি। ঠিক আছে চলো সামনে যাই, হেঁটে হেঁটে বলছি সব। আচ্ছা চলো, বলে নিহান আর মীরা গলির রাস্তা দিয়ে হাঁটতে লাগল। তখন মীরা বলল, আচ্ছা নিহান তোমাকে একটা গল্প শোনাই। গল্প শোনাতে বুঝি এত রাতে ডেকেছ? আর এজন্যই দুইজনে ভূতের রাস্তা দিয়ে হাঁটছি? ভূতুরের রাস্তা যখন বলছো তখন ভূতের গল্পই শোনাবো, কি শুনবে তো? তুমি বললে আমি তোমার মুখ থেকে মহাভারত শুনতে রাজি। তাহলে শুনো, অনেকদিন আগে চট্টগ্রাম শহরের একটা ছোট্ট এলাকায় মারিয়া নামের একজন রমণী বাস করতেন। তিনি যেমন ছিলেন রূপে তেমনই ছিলেন গুণেও। পারিবারিকভাবে তার বিয়ে হয়ে যায় এক আধ পাগল ছেলের সাথে। তার স্বামী জায়ান একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। সংসার জীবনে তার সুখ শান্তি বলতে কিছুই ছিল না। সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ আর দেবর দ্বারা মানসিক অত্যাচারের শিকার হতেন। অশান্তি তার সংসারে লেগেই থাকত। এভাবেই চলছিল তার দিন। তবে স্বামী আধ পাগল হলেও বউকে প্রচণ্ড ভালোবাসতেন। এভাবে বিয়ের দুই বছর পর মারিয়া কনসিভ করে। তার অসুখী জীবনে একমাত্র খুশির উৎস ছিল তার বেবিটা। মারিয়ার দিন কাটছিল আগের মতোই, তবে স্বামীর অফুরন্ত ভালোবাসায় দিন শেষে সে সব অপমান অত্যাচার ভুলে যেত। বাবু পেটে হওয়ার পর থেকে তার ছোট যা আর দেবর তাকে মোটেও সহ্য করতে পারত না। মারিয়ার যা হানিয়া ছিল দেখতে কালো। মারিয়া সুন্দরী হওয়ায় হানিয়ার স্বামীর খারাপ নজর ছিল তার প্রতি। মারিয়ার যা এটা বুঝে যায়, তাই মারিয়াকে দেখলেই তার যা এটা সেটা কথা শোনাত, আর সাথে শাশুড়ি ননদও তাল দিতেন। ছোট দেবরও কম যেতেন না। মারিয়ার উপবতী হওয়ায় তার কুদৃষ্টি পড়ে মারিয়ার উপর। মারিয়া নিজেকে যথেষ্ট ঢেকে রাখত, কিন্তু ওই যে শকুনি মামার দৃষ্টিতে তো আর আড়াল করা যায় না। মারিয়ার পেটে তখন 6 মাসের বাবু, সে তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছিল। 3টা পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছিল। 4 নম্বর পরীক্ষার দিন সে সকাল 11টায় বেরিয়ে পড়ে। কলেজ ছিল 30 কিলোমিটার দূরে। পরীক্ষা শেষ হয় 5:30। তারপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইতোমধ্যে ফোন আসে তার মেজ দেবর রায়হানের, সে ছিল তার শ্বশুর বাড়িতে। রায়হান কল করে বলে, ভাবি বাসার সবাই তো আমার শ্বশুর বাড়িতে এসেছে, বাসা তালা দেওয়া, তাই আপনি এখানে চলে আসুন। মারিয়াও অতটা মাথা না ঘামিয়ে রায়হানের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মারিয়ার শ্বশুর বাড়ি থেকে রায়হানের শ্বশুর বাড়ি ছিল 20 কিলোমিটার দূরে। মারিয়া ওখানে সন্ধ্যার পরে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে তার শ্বশুর বাড়ির কাউকেই দেখতে পায় না, এবং কি তার যা আর যায়ের পরিবারও ছিল না। তখন মারিয়ার একটু ভয় লাগে। সে তার মেজ দেবরকে জিজ্ঞেস করে, বাকি সবাই কোথায়? তখনই অন্য রুম থেকে তার ছোট দেবর আফনান বেরিয়ে আসে আর বলে, ভাবি বাকি সবাই যার যার জায়গা মতোই আছে, আপনার তাদেরকে নিয়ে ভাবতে হবে না, আপনি শুধু আমাদের কথা ভাবলেই হবে। মারিয়া ভীত গলায় বলে, মানে মানে কি বলতে চাইছো তুমি? তখন রায়হান বলে, ভাবি আপনার প্রতি আমাদের 2 ভাইয়ের তো কিছুটা অধিকার আছে, যতই হোক আপনি আমাদের সুন্দরী বড় ভাবি, আর দেবর হিসেবে আপনাকে পাওয়ার ইচ্ছা আমাদেরও আছে, কিন্তু আফসোস এতদিনে ইশারা ইঙ্গিতে কিছুই বুঝলেন না, এখন তো ভাইয়ের বাচ্চাও পেটে নিয়ে নিলেন, কিন্তু দেবরের কথা একবারও ভাবলেন না। মারিয়া বলল, ছি কিসব বলছো তোমরা, আমি তোমাদের বড় ভাবি হই, আর বড় ভাবিরা মায়ের সমান হয়, তোমাদের কি এসব কথা বলতে একটু লজ্জা করছে না? আফনান বলল, কিসের লজ্জা ভাবি, আজ তো সব লজ্জা ভেঙে দিতেই আপনাকে ফাঁকা বাসায় 2 ভাই মিলে ডেকে পাঠালাম, বিশ্বাস করেন আপনাকে অনেক মজা দিব, ভাই আর থেকেও বেশি, প্রমিস। বলেই রায়হান আর আফনান অট্ট হাসিতে ফেটে পড়ল। মারিয়া বলল, ছি তোমাদের লজ্জা হওয়া উচিত, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিব তোমরা এত খারাপ। হাসি থামিয়ে রায়হান বলল, আরে ভাবি আপনি এখান থেকে যেতে পারলে তো বলবেন, ভেবেছিলাম আপনি আমার মনের কথা বুঝবেন, আমার কাছে নিজে থেকে এসেই ধরা দিবেন, কিন্তু না, আপনি তো বুঝেও না বোঝার ভান করে গেলেন। আমিও উপায় না পেয়ে আফনানকে এসবে জড়িয়ে নিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম তারও আপনার প্রতি লোভ জন্মেছে। তাই তো যখন উর্মি আমার শ্বশুর শাশুড়ির সাথে তার নানু বাড়ি বেড়াতে যেতে বলল, তখনই এসব প্ল্যান করি। আর দেখুন কি ভাগ্য আমার, উর্মি বিকেলে ফোন করে বলল নানা নানুর জোরাজোরিতে আজ তাদের ওখানেই থাকতে হবে, আর আমিও এই সুযোগটাই কাজে লাগালাম, আফনানকে কল করে ডেকে পাঠালাম, আর আপনাকে কল করে মিথ্যা বলে এখানে আনলাম, কেমন দিলাম ভাবি? ছি তোমরা এত জঘন্য। আফনান বলল, জঘন্যের কি দেখলেন ভাবি, মাত্র তো আসলেন, আগে আগে দেখুন কি হয় আপনার সাথে। মারিয়া বলল, কি করবে তোমরা, আমাকে যেতে দাও প্লিজ, আমি কাউকে কিছু বলবো না, আমার পেটে বাবু আছে, আমাকে কিছু করো না প্লিজ। রায়হান বলল, আরে লক্ষ্মী ভাবি এত ভয় পাচ্ছ কেন, আমরা তোমার কিছুই করব না, শুধু একটু আদর দিব 2 ভাই মিলে। মারিয়া ভয়ে জড়সড় হয়ে গেল আর বলতে লাগলো, প্লিজ আমাকে যেতে দাও। আফনান আর রায়হান মারিয়ার দিকে এগুতে লাগল। মারিয়া পালানোর জন্য যেই দরজার দিকে দৌড় দিল, তখনই রায়হান তাকে ধরে ফেলল আর টেনে রুমে নিয়ে গেল। মারিয়া চিৎকার করতে লাগল, কিন্তু তখন তাকে বাঁচানোর মতো কেউ ছিল না বাসায়। দুই ভাই হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মারিয়ার উপরে। মারিয়া দুর্বল শরীরে অনেক চেষ্টা করেও নিজের সতীত্ব রক্ষা করতে পারে না। এক পর্যায়ে রায়হান আর আফনান তাদের বর্বরতা থামায়। রায়হান মারিয়াকে বলে, ভাবি যা হয়েছে তা শুধু আমাদের মধ্যেই যেন থাকে, আর আমরা যে যখন আপনাকে ডাকবো আপনি আসবেন। মারিয়া নিজের কাপড় ঠিক করে একদলা থুতু মারে রায়হানের মুখে আর বলে, আমি সবাইকে বলে দিব তোমরা আমার সাথে কি করেছ, সবাইকে জেলে ঢুকাবো বলেই কান্না করতে থাকে। আফনান বলে, ভাবি পাগলামো করবেন না, আপনাকে শেষ করে দিতে আমরা দুইবারও ভাবব না। তখনই রায়হানের স্ত্রী উর্মি বাসায় ঢোকে। মারিয়া দৌড়ে যায় উর্মির কাছে আর বলে, উর্মি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। উর্মি বলে, আরে ভাবি আপনি এখানে কি করছেন? তখন মারিয়া সব বলে আর উর্মির রাগে গজ গজ করতে করতে তার স্বামীকে চর মারে আর বলে, তুই কিভাবে এটা করলি? রায়হান বলে, উর্মি রুমে চলো, তোমাকে সব বুঝে বলছি। তখন উর্মি বলে, কি বোঝানোর বাকি আছে, নিজে তো বলদের মতো একটা কাজ করেছিস, তার উপর আবার প্রমাণ সহ তাকে যেতে দিচ্ছিস। রায়হান আফনান আর মারিয়া অবাক হয়ে উর্মির দিকে তাকায়। মারিয়া কিছু বুঝে ওঠার আগেই উর্মি ফুলের টপ দিয়ে মারিয়ার মাথায় বাড়ি দেয়। মারিয়া ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। উর্মি রায়হানকে বলে, কি হয়েছে, এখন বড়দের মতো দাঁড়িয়ে থাকবি নাকি, এই আপটটাকে ঠিকানা লাগাবি। রায়হান আর আফনান একসাথে বলে ওঠে, কি করলে এটা তুমি? ঠিকই করেছি, তোমাদের দ্বারা তো নষ্টামি টুকুই হবে, এর বেশি কিছু তো আর করতে পারল না, তাই তোদের হয়ে আপটটাকে আমি মেরে দিলাম, এখন দাঁড়িয়ে না থেকে একে ঠিকানা লাগাও। আফনান বলল, ভাবি এখন কি করব? তখন উর্মি বলল, একে স্টেশনে নিয়ে এমন ভাবে লাশটাকে ফেলবি যাতে মনে হয় ও সুইসাইড করেছে। রায়হান বলল, কিন্তু কিভাবে? আফনান বলল, ভাইয়া আমার উপর ছেড়ে দাও, বাকিটা আমি দেখছি। উর্মি বলল, আগে ওর ফোনটা দাও। রায়হান ফোন দিলে উর্মি মারিয়ার স্বামী জায়ানকে কল করে আর উর্মির কণ্ঠ নকল করে বলে, জায়ান আমি আর এত অত্যাচার নিতে পারছি না, আমি রেললাইনের উপর দিয়ে হাঁটছি, আজকেই তোমার সাথে আমার শেষ কথা, আমাকে মাফ করে দিও বলেই ফোন কল কেটে দেয়। রায়হান আর আফনানের দিকে এরপর তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আফনান মারিয়ার দেহ তার গাড়িতে উঠিয়ে স্টেশনের দিকে যায় আর এদিকে রায়হান তার স্ত্রী ঘরের মেজের রক্তগুলো পরিষ্কার করে খুনের আলামতগুলো ধ্বংস করে। আফনান ফোন করে কিছু ছেলেপেলে জোগাড় করে যারা সব সময় নিকৃষ্ট কাজে আনন্দ পায়। স্টেশনে গিয়ে ওদেরকে সব বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে আর সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ মারিয়ার জ্ঞান ফিরে আসে আর সে ছটফট করতে থাকে। তার জ্ঞান ফিরে আসা দেখে ছেলেগুলো লালসার চোখে তার দিকে তাকায় আর একে অন্যকে বলে, ট্রেন আসতে তো অনেক দেরি, চল কিছু মজা লুটে নেওয়া যাক। মারিয়ার তখনও পুরোপুরি সেন্স ফেরেনি, তাই ওই ছেলেগুলো মারিয়াকে স্টেশন থেকে দূরে রেললাইনের পাশে এক ঝোপের আড়ালে নিয়ে যায় আর আবারও মারিয়ার উপর বর্বর নির্যাতন চালায়। মারিয়া যখন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল তখন একজন চাকু দিয়ে তার গালে আঘাত করে। অনেক কাকুতি মিনতি করেও মারিয়ার শেষ রক্ষা হয় না। হায়নাগুলো তাদের লালসা মিটিয়ে চলন্ত ট্রেনের সামনে মারিয়াকে ছুঁড়ে মারে আর সেখান থেকে পালিয়ে যায়। মারিয়া তখনও জীবিত ছিল, ট্রেনটা তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাচ্ছিল। মারিয়ার এক পা গোড়ালি থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের পাশে পড়েছিল আর আরেক পাটা ছিটকে গিয়ে গাছের ডালে আটকে যায়। মাথাটা বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ধারে পড়ে থাকে। রাত তখন 9টা। ততক্ষণে মারিয়ার স্বামী আর তার ভাই রেললাইনের উপর দিয়ে দৌড়ে মারিকে খুঁজতেছিল। এমন সময় মারিয়ার ভাই দূর থেকে দেখতে পান রেললাইনের উপর কিছু একটা পড়ে আছে। অন্ধকারে দূর থেকে অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই তিনি পাশে গিয়ে ফোনের আলো জ্বাললেন আর যা দেখলেন তাতে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তিনি দেখলেন তার আদরের ছোট্ট বোনটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে রেললাইনের উপর পড়ে আছে। তিনি চিৎকার দিয়ে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর তার হুশ হয় আর তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজেকে সামলে তিনি জায়ানকে কল করে লোকেশন দেন আর পাশের থানায় জানান। রাত 9:30 পুলিশকে জানালেও পুলিশ আসতে লেট হয়। ততক্ষণে আরো তিনটি ট্রেন মারিয়ার উপর দিয়ে চলে যায়। এদিকে জায়ানের অবস্থাও খারাপ। কান্না করতে করতে রাত 2:00 এসে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় থানায়। আর মারিয়ার ভাই বাদী হয়ে কেস করেন মারিয়ার শ্বশুর বাড়ির লোকদের উপর। লাশ পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়। যে ডাক্তার পোস্টমর্টম করেন তিনি লাশের শরীরের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কেঁদে দেন। তিনি বলেন লাশের উপর দিয়ে পরপর তিনটি ট্রেন চলে যাওয়ায় তার পেট এবং জরায়ুর কোনো অস্তিত্ব নেই। আর পেটের বাবুটা ছিল ছেলে বাবু, সে পুরো থেতলে গিয়েছে। গালের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন আর মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী তাকে খুন করা হয়েছে, এটাই বোঝা যায়। মারিয়ার টুকরো টুকরো করা লাশ শেষ গোসলের পর দাফন কাফন করা হয়। মারিয়ার মৃত্যু রহস্যে শহর তখন উত্তাল। মারিয়ার মা বাবা ভাই বোন পরিবার পরিজনের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। কিন্তু খুনের আলামত পাওয়ার পরও কাউকে জেলে নেওয়া হয়নি, খুনিরা ঠিকই সুখে শান্তিতে থেকেছে। কেস 2 বছর চলে, তারপর রায় হয় ওদের পক্ষে। আর মারিয়া সুইসাইড করেছে বলে কেসটা ক্লোজ করে দেওয়া হয়। রায়হানরা বড়লোক হওয়ায় টাকার জোরে তারা বেঁচে যায়। জায়ান মারিয়ার জন্য পাগল হয়ে যায়, তাই তার ভাইরা তাকে পাগলাগার অদি দিয়ে আসে। রায়ের পরে রায়হানরা পুরো ফ্যামিলি মিলে উল্লাস করছিল। সেখানে উপস্থিত ছিল রায়হানের বাবা মা স্ত্রী ছোট ভাই ছোট বোন। তারা সবাই রাতের খাবার খেয়ে গল্পে মেতে উঠছিল, তখনই কারেন্ট চলে যায়। আফনান উঠে যায় রান্নাঘরে লাইট আনতে, আর বাকিরা তখন রুমে বসে তার অপেক্ষায়। হঠাৎ আফনানের আর্তনাদ ভেসে আসে। সবাই তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটে যায়। গিয়ে যা দেখে তাতে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। তারা দেখতে পায় মারিয়া ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে আর তার হাতে আফনানের কাটা মাথা। তারা বলে, মারিয়া তুমি এখানে কিভাবে? তুমি তো মারা গেছো, তোমার তো এখানে থাকার কথা না, তুমি চলে যাও এখান থেকে। তখন মারিয়া বলে, আমি ফিরে এসেছি, একজনের সাহায্যে আমি ফিরে এসেছি। তোদের শেষ করে তবে আমি এখান থেকে যাব, বলেই হাসতে লাগে। এই ছিল নীল রহস্য সিরিজের দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আমরা। সেই পর্যন্ত সবাই ভূতকল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। নীল রহস্য গল্পটি আসলে দুই দিক থেকে আগাচ্ছে। মীরা কি পজেসড হয়ে গিয়েছে নাকি না হলে তার এমন অদ্ভুত আচরণ শুরু করার কারণ কি? অন্যদিকে আমাদের যে পুলিশ ইনভেস্টিগেটরসরা রয়েছে তারা আসলে কি ক্লু পেতে যাচ্ছে সামনে? জানতে হলে শুনতে হবে নীল রহস্যের পরের পর্বগুলো, যা আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। আপনারা শুনছেন ভূতকল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলুন আর দেরি না করে চলে যাই আজকের পরবর্তী গল্পে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভূত গল্পে আবারও লেখক গালিব আবরারের আরেকটি সিরিজ সাইলেন্ট নামে ঘটনাটি প্রচার করা হচ্ছে। আশা করি তার আগের সিরিজ অর্থাৎ হঠাৎ জিন ঘটনাটি যেমন আপনাদের ভালো লেগেছিল, এই সিরিজটাও সবারই তেমনই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। ওই একটা ঘটনা আমার জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আমি আমার স্বাভাবিক জীবন এবং পরিবার থেকে অনেক দূরে চলে যাই। সময়টা ছিল 2018 সাল। সিলেটের শাহজালাল মাজারে গিয়েছিলাম এই প্রথমবার। বাসে করে যেতে প্রায় রাত 12টা বেজে গেল, তাই মাজারের কাছেই একটা হোটেলে উঠলাম। ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য বের হলাম। খিদায় পেটে হাতি দৌড়াচ্ছে, কিন্তু তেমন কোনো হোটেল খোলা পেলাম না এত রাতে। একটা হোটেল খোলা পেলাম, তারা সব হিসাব কিতাব করে এখনই হোটেল বন্ধ করবে। আমি গিয়ে বললাম, ভাই কিছু খাবার হবে? আমি অনেক দূর থেকে এসেছি, আসতে আসতে রাত হয়ে গেল, আশেপাশে কোনো দোকান খোলা নেই। কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আমরাও তো হোটেল বন্ধ করে ফেলেছি, এখন তো তেমন কিছু নেই, তবে আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিয়েছিলাম, আপনি চাইলে সেটাই দিতে পারি, কিন্তু দাম কিন্তু ডবল দিতে হবে। আমি বললাম, দাম নিয়ে চিন্তা নেই, আমি ডাবলই দিচ্ছি আপনাকে, খাবারটা প্যাক করে দেন। লোকটা উঠে গিয়ে ভিতরে গেল এবং কিছুক্ষণ পর এসে একটা পার্সেল ধরিয়ে দিল আমার হাতে। আমি দাম চুকিয়ে পার্সেলটা নিয়ে আবার হোটেলে চলে আসলাম। আমার রুমটা 4 তলায়, লিফট না থাকায় সিঁড়ি বেয়ে উঠছি মোবাইল চাপতে চাপতে। হঠাৎ মনে হলো আমার পিছনেও কেউ আসছে আমার সাথে। তাড়াতাড়ি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে যখনই সামনে তাকিয়ে আবার হাঁটা দিব, তখনই সিঁড়ির ওপর হন্তদন্ত হয়ে একটা পাগল টাইপের লোক এসে বলল, খাবার দে। আমি একটু ভয় পেয়ে অপ্রস্তুত হয়ে গেলাম। নিজেকে সামলে খেয়াল করলাম লোকটার চুল বড় বড়, জট বাঁধা, মনে হয় 20 বছর ধরে গোছল করে না, চেহারায় লোহার মতো চংকার ধরে গেছে, হাত পায়ের নখগুলো বড় হয়ে বেঁকে গেছে, আর জামা কাপড়ের অবস্থা নাই বা বললাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাগলটা মাথা চুলকাতে চুলকাতে বলল, খাবার দে। আমি বললাম, আমি অনেক কষ্টে খাবার জোগাড় করেছি, আপনাকে দিয়ে দিলে আমি খাবো কি? পাগলটা শুধু একটা কথাই রিপিট করছে বারবার, খাবার দে। আমি তাকে পাশ কাটিয়েও যেতে পারছি না, সে সিঁড়িতে এমন ভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে কাউকে দেখতেও পাচ্ছি না। একটু রেগে তার দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিলাম, সে সাথে সাথে সেটা নিয়ে সেখানে বসেই খাওয়া শুরু করে দিল। আমি কিছু না বলে বিরক্তি নিয়ে কোনোরকম তাকে পাশ কাটিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সে 2টা কাশি দিল পেছন থেকে, আমি আবার তাকলাম তার দিকে। এবার সে তার ময়লা দাঁতগুলো বের করে অদ্ভুত একটা হাসি দিল, তারপর একটা আঙুল মুখে দিয়ে মুখ চেপে বসল, বলল, সাইলেন্ট। আমি এবার ভয় পেয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। কি মনে করে যেন আবার পেছনে তাকালাম, এবার দেখলাম সেখানে কেউ নেই। আরে পাগলটা গেল কোথায়? এত অল্প সময় সে এখান থেকে যেতে পারে না, তাহলে কি সে অন্য কিছু ছিল? ভাবতেই গলা শুকিয়ে গেল। তাড়াতাড়ি করে রুমে এসে ঠক ঠক করে বোতল থেকে পানি খেয়ে নিলাম। ভয়ে আমার খিদে হাওয়া হয়ে গিয়েছে। সিলেট আসতে না আসতেই এ কেমন বিপদে পড়লাম! এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি বলতে পারবো না। আমার নাম গালিব আবরার। আমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানায়। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে দুই বন্ধু সজীব এবং ইউসুফের সাথে সিলেট ঘুরতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে এই হারামিগুলা হঠাৎ করেই প্ল্যান ক্যান্সেল করে দেয়। সজীবকে তার গার্লফ্রেন্ড অনুমতি দেয়নি, আর ইউসুফের নাকি ডায়রিয়া হয়েছে। আর আমি এমন একটা ছেলে যে অনেক জিদ্দি, যেটা বলবো সেটা করেই ছাড়ব। বলেছিলাম সিলেট আসব, তাই একা হলেও আমি আসবই, আর এই জন্যই একাই চলে এসেছি। আমার শখগুলো আমি কারো জন্য ভেস্তে যেতে দেই না কখনো। হঠাৎ ঘুমের মাঝে মনে হলো আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রাত 3:56। আমি চোখ ডলতে ডলতে আবার শুয়ে পড়তে যাব, তখনই মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দ হলো। আমি একটু অবাক হলাম, কারণ আমার মোবাইল সবসময় সাইলেন্ট করে রাখি আমি। মেসেজ বা কল আসলে শব্দ হওয়ার তো কথা না। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মোবাইল তো সাইলেন্ট করা, তাহলে শব্দ হলো কিভাবে? ভাবতে ভাবতে মেসেজটা ওপেন করে দেখলাম সেখানে একটা শব্দ লেখা, সাইলেন্ট। আমি একটু ঘাবড়ে গিয়ে ফোনটা বন্ধ করে দিলাম। কি হচ্ছে এগুলো? চোখে মুখে পানি দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে এলাম। ভালো করে চোখে পানি দিলাম, তারপর আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার কপালে একটা কালো দাগ। সেটাতে অনেক ঘষেও দাগটা উঠাতে পারলাম না। এই দাগ তো আগে ছিল না, তাহলে এটা কিভাবে এলো? কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে খাটে এসে আবার শুয়ে পড়লাম। এদিকে আমরা দেখতে পাই গালিব ওয়াশরুম থেকে বের হওয়ার পর আয়নায় কিছু রক্তের ছিটা এসে পড়ল। সেই রক্তের ছিটা দিয়ে কেউ যেন আঙুল দিয়ে কচ কচ শব্দ করে লিখে দিল, সাইলেন্ট। চোখ লেগে এসেছে প্রায় তখনই আবার মোবাইলে টুং করে মেসেজ আসলো। এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। একটু আগে আমি তো মোবাইল বন্ধ করে দিয়েছিলাম, তাহলে মেসেজ আসলো কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মোবাইলে একটা ভিডিও চলছে। সেখানে একটা লাল রঙের প্রজাপতি উঠছে। এটা কিভাবে হতে পারে? মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে কেটে দিলাম। দেখলাম একটা মেসেজ শো করে আছে ওপরে। আরে, এটা তো সজীবের মেসেজ। আমি মেসেজটা ওপেন করে দেখলাম সজীব লিখেছে, আমি আগামীকাল সিলেট আসছি দোস্ত, গার্লফ্রেন্ড অনুমতি দিয়েছে, তুই যে হোটেল উঠেছিস সেটা নাম আমাকে টেক্সট করে দিস, আমি আগামীকাল আসছি। আমি কোনো রিপ্লাই করলাম না। আমার মাথায় তখন অন্য চিন্তা, বন্ধ মোবাইল খুললো কিভাবে, আর ওই প্রজাপতির ভিডিওই বা আসলো কোথা থেকে? আমার মোবাইলে ওইরকম কোনো ভিডিও তো ছিল না কখনো। মোবাইল সাইলেন্ট থাকার পরও মেসেজের শব্দ হয় কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এবার মোবাইল সাইলেন্ট কেটে দিয়ে জেনারেল মোড দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল হয়ে গেল। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে আমার চোখে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। রাতের ঘটনাগুলো প্রায় ভুলেই গেলাম। হোটেলে গিয়ে নাস্তা সেরে নিলাম। হোটেলে আমার পেছনের টেবিল থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো, সে হয়তো কারো সাথে ফোনে কথা বলছে। ওই বাড়িতে আমি আর কখনো ফেরত যাব না, আমাকে আমার মতো ছেড়ে দাও তোমরা, কখনো তোমাদের সামনে মেয়ের পরিচয় নিয়ে দাঁড়াবো না। এই বলে মেয়েটা ফোন কেটে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম শ্যাম বর্ণের একটা মেয়ে গোলাপি রঙের থ্রি পিস পরে বসে আছে, সাথে একটা ব্যাগ। বোঝাই যাচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মেয়েটা শ্যাম বর্ণের হলেও চেহারায় অদ্ভুত একটা মায়া আছে, প্রথম দেখাতেই যে কোনো ছেলে ঘায়েল হয়ে যাবে। সরাসরি কথা বলতে গেলে হয়তো আমাকে চোর বাটপার ভাবতে পারে, তাই অন্য একটা আইডিয়া আসলো মাথায়। আমি ফোনটা বের করে এমনি কানে দিয়ে মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, তুমি কি ভেবেছিলে বাবা, আমি তোমার কথা মতো ওই দাঁত উঁচা পেতনিটাকে বিয়ে করে নিব? আমারও একটা পছন্দ অপছন্দ আছে, সেটা তুমি একবারে জানতে চাওনি আমার কাছে, তাই আমি তোমাকে কিছু না বলেই বাড়ি থেকে চলে আসছি পালিয়ে। আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি আমার মতো থাকতে। তখনই আমার ফোনের রিং বেজে উঠল। আমি একটু ইতস্তত বোধ করে দেখলাম সজীব ফোন করেছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলদের মতো দাঁত বের করে দিয়ে ফোনটা রিসিভ করে বললাম, হালারপুত, ফোন দেওয়ার আর সময় পেলি না? কি একটা কাঁচা সরম পেলাম মেয়েটার কাছে। উপাস থেকে সজীব বলল, মেয়েটা মানে ওইখানে গিয়ে কাউকে পটিয়ে ফেলছিস নাকি মামা? করছিস কি? আমি আইতাছি, হোটেলের নামটা তাড়াতাড়ি টেক্সট কর। আমি বললাম, তোর জন্যই তো পটাতে পারলাম না রে, সব জায়গায় ঘাপলা করিস তুই, ফোন রাখ। এই বলে ফোন রেখে হোটেলের নাম ওকে টেক্সট করে দিলাম। পিছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই। আরে এখানেই তো ছিল, গেল কোথায়? আশেপাশে তাকিয়ে খুঁজে দেখলাম কোথাও নেই। ধুর, হারিয়ে ফেললাম নাকি? তাড়াতাড়ি হোটেল থেকে বের হয়ে রাস্তার এপাশ ওপাশ দেখতে লাগলাম, কিন্তু মেয়েটাকে আর কোথাও খুঁজে পেলাম না। মনটাই খারাপ হয়ে গেল। আস্তে আস্তে হেঁটে শাহজালাল মাজারে প্রবেশ করলাম। কবুতরগুলোর জন্য দানা নিয়ে এসেছিলাম আসার সময়, সেগুলো কবুতরকে খাইয়ে পুকুরের দিকে চলে গেলাম। বড় বড় মাগুর মাছ দেখে ভালোই লাগলো। চারপাশে আরো অনেক মানুষ, সবাই যে যার মতো ঘোরাফেরা করছে। হঠাৎ খেয়াল করলাম পুকুরের পানিতে আমার প্রতিচ্ছবির পাশে আরেকটা অচেনা মুখ দেখা যাচ্ছে। সে একদম আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আবার পুকুরের পানির দিকে তাকালে শুধু আমার প্রতিচ্ছবিটাই দেখতে পেলাম। মনের ভুল ভেবে সেখান থেকে হাঁটতে হাঁটতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর দেখার জন্য ওপরে গেলাম। কবরের কাছে গিয়ে দেখলাম অনেক মানুষ সেখানে আসা যাওয়া করছে। সেখানে মহিলাদের যাওয়া নিষেধ ছিল। আমি গিয়ে দাঁড়াতেই কবরের অন্য পাশ থেকে একটা লোক আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে এক আঙুল দিয়ে মুখ চেপে ধরল, মানে সে আমাকে চুপ করতে বলল। কিন্তু আমি তো কোনো কথা বলছি না, তাহলে চুপ হব কিভাবে? তখনই মনে পড়ল রাতে সেই পাগলটার কথা, সেও ঠিক এভাবেই মুখে আঙুল দিয়ে বলেছিল সাইলেন্ট। আমি একটু ভয় পেয়ে গেলাম এবং তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। নিচে আসতেই হঠাৎ আমার চোখ গেল আবার সেই মেয়েটার উপর। দূরে এক জায়গায় সে বসে আছে। আমার মন খুশিতে নেচে উঠল। এবার আর তাকে হারানো যাবে না, তার দিকে এগিয়ে যেতে লাগলাম। তখনই হঠাৎ কোথা থেকে যেন সেই রাতের পাগলটা আমার সামনে লাফিয়ে পড়ল। হঠাৎ পাগলটা আমার সামনে আসাতে আমি চমকে গিয়ে নিচে পড়ে গেলাম। হাতে প্রচণ্ড ব্যথা পেলাম। উঠে হাত ডলতে ডলতে বললাম, হেই মিয়া, আপনি আবার আসছেন? কাল রাতে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে, আপনি কি চান আমার কাছে? পাগলটা তার জট বাঁধা দাড়িতে চুলকাতে চুলকাতে বলল, 100 টাকা দে, গামছা কিনব। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? আপনি আসলে কে? আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন? কিন্তু পাগলটা সেই এক কথাই বলে যাচ্ছে, 100 টাকা দে, গামছা কিনব। আমি রেগে মানিব্যাগ বের করে তার হাতে 200 টাকা দিয়ে বললাম, 100 টাকায় ভালো গামছা পাবেন না, এটা দিয়ে ভালো একটা গামছা কিনে নিয়েন, আর আমার সামনে আসবেন না বলে দিলাম। পাগলটা হেসে দিয়ে 100 টাকা ফেরত দিয়ে বলল, আমার 100 টাকাই লাগবে, দরকারের বেশি টাকা রেখে লাভ নাই, মনিব তো ঘুষ নেয় না। আমি তার কথায় কান না দিয়ে মেয়েটার দিকে তাকাতেই দেখি সেখানে সে নেই। আরে, আবার হারিয়ে ফেললাম মেয়েটাকে, কোথায় চলে গেল? পাগলটার ওপর ভীষণ রাগ উঠল। আমি তাকে কিছু বলতে যাব, তার আগেই সে আমার দিকে মুষ্টিবদ্ধ করে হাত এগিয়ে দিয়ে বলল, এটা রাখ তোর কাছে। আমি বললাম, কি এটা? সে কিছু বলল না, হাসি মুখে মুষ্টিবদ্ধ হাতটা এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। আমি হাত বাড়ালে তার মুষ্টি থেকে একটা সুন্দর আংটি আমার হাতে দিল। আংটির ওপরের অংশটায় আরবিতে ছোট ছোট করে কিছু একটা লেখা। আমি বললাম, এটা কিসের আংটি? পাগলটা বলল, এখান থেকে এখন সোজা ফরিদপুর চলে যাবি, যেখানে তোর বাড়ি, পথে কোনো জায়গায় থামবি না, সোজা চলে যাবি। আমি বললাম, আরে কি আশ্চর্য, আমি চলে যাব কেন? আমি তো মাত্র গতকালই আসলাম, কয়েকদিন থেকে ঘোরাফেরা করে তারপর যাব। আপনার আংটি আপনার কাছেই রাখেন, আমাকে আর বিরক্ত করেন না। পাগলটা আবার সেই আগের মতো মুখে আঙুল চেপে বলল, সাইলেন্ট, যা বলেছি তাই কর। আমি আংটির দিকে তাকিয়ে বললাম, এটা তো অনেক পুরনো আংটি, এটা দিয়ে আমার কোনো কাজ নেই, আপনি রাখেন। এই বলে সামনে তাকাতেই দেখি পাগলটা নেই। এইটুকু সময় সে কোথায় গেল? আশেপাশে তাকিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? মানুষগুলো চোখের পলকে কোথায় গায়েব হয়ে যাচ্ছে? মেয়েটাও হঠাৎ হঠাৎ করে চোখে পড়ে, আবার গায়েব হয়ে যায়। কি মনে করে আংটিটা হাতে পরে নিলাম। তারপর মাজার থেকে বের হতে যাব, তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম, কবুতরগুলোকে দানা ছিটিয়ে খাওয়াচ্ছে। আমার মনে আবার লাড্ডু ফুটল মেয়েটাকে দেখে, মহারানী তাহলে এখানে। আমি ধীরে ধীরে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম, কিভাবে কথা শুরু করব ভাবছি। আমি বললাম, ইস, কবুতরগুলো কত ভাগ্যবান, এত সুন্দর হাতে খাবার খাচ্ছে, আফসোস আমি কেন কবুতর হলাম না। মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি বুকে হাত দিয়ে বললাম, এই সে মাথ দেখো পাগলি, প্যার হো জায়গা। মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগলো, আমিও তার পিছু নিলাম, এবার আর হারানো যাবে না। আমি পেছন থেকে জিজ্ঞেস করতে লাগলাম, হ্যাঁ আমি গালিব, আপনার নাম কি? মেয়েটা কথা না বলে হেঁটেই চলছে। আমি বললাম, আজকে সকালে দাঁত ব্রাশ করেননি, কথা বলেন না কেন? এবার মেয়েটা থেমে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে হাতের ইশারায় বলল, সমস্যা কি আপনার? আমি বললাম, আরে আপনি মুখে কিছু বলছেন না কেন? সত্যি কি তাহলে দাঁত মাজেননি? সমস্যা নেই, আমি আপনার মুখে ঘ্রাণ সহ্য করে নিব, আপনি কথা বলতে পারেন। শুনেন, আমিও আগে আপনার মতো দাঁত ব্রাশ করতাম না, মানুষ আমার সাথে কথা বলতে আসলে আমি মুখ খুলে বেহুশ হয়ে যেত গন্ধে। তারপর একদিন আমার আব্বু আম্মু ধৈরা আমার জোর করে হারপিক দিয়ে দাঁত ব্রাশ করাই দিছে, এরপর থেকে আমার মুখে আর গন্ধ নেই। মেয়েটা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। আমি একটু তুতলিয়ে বললাম, না মানে হারপিক ছিল না ওটা, ওইটা হুইল পাউডার ছিল। এবার মেয়েটা ইশারায় যেটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটা বলল, আমি কথা বলতে পারি না। আমি বললাম, মজা করেন না, আমি আপনাকে কথা বলতে শুনেছি হোটেলে, আপনি কাউকে বলছিলেন আর কখনো বাড়ি ফিরতে চান না। মেয়েটা এবার ইশারায় কিছু একটা বলল, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না। আমি সব কথা কাটিয়ে বললাম, আচ্ছা সেসব বাদ দেন, আপনার নাম কি সেটা বলেন। মেয়েটা ইশারায় হাওয়ার উপর লিখে বুঝালো, আফরিন। আমি বুঝতে পারলাম মেয়েটার নাম আফরিন। তবুও মজা করে বললাম, আবুল, এটা আবার কেমন নাম? এটা তো ছেলেদের নাম হয় শুনেছি। মেয়েটা একটু রেগে আবার ইশারায় লিখতে চাইল, কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম, থাক আর লিখতে হবে না, বুঝতে পারছি আপনার নাম আফরিন। আফরিন আর কিছু বলল না, আবার হাঁটা শুরু করলো সামনে। আমি তার পিছু করতে যাব এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল, ওই গালিব্বা। আমি পেছনে তাকে দেখলাম, সজীব 32টা দাঁত বের করে এগিয়ে আসছে। আমি আবার সামনে তাকিয়ে দেখি আফরিন নামের মেয়েটা নেই, আবার কোথায় যেন হারিয়ে গেল। সজীব এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মাম্মা চলে এসেছি, এখন দুই বন্ধু মিলে উড়াতুড়া ঘোরাফেরা করব। কিন্তু তুই কোন মেয়ের কথা বলছিলি ফোনে, সে কোথায়, পটিয়ে ফেলছিস নাকি? তার বাড়ি কই? কার কাছে আসছে এখানে? বাবা কি করে? আর কোনো বোন আছে নাকি? আমি ওর মুখ চেপে ধরে বললাম, সাইলেন্ট, এত কথা বলিস কেন? তোর জন্যই দ্বিতীয়বারের জন্য মেয়েটাকে হারিয়ে ফেললাম। একটু আগেই আমার সাথে ছিল, কথা বলছিলাম, তুই পেছন থেকে ডাক দিয়ে আবার প্যাচ লাগিয়ে দিলি। সজীব বলল, দূর কি কস এগুলা, তুই তো এখানে একাই দাঁড়িয়েছিলি, আমি তো ওকে দেখতে পেলাম না। আমি বললাম, তুই তো কানা, তুই দেখবি কেমনে। এখন চল হোটেলে যাই, ফ্রেশ হয়ে বিকেলে বের হব। আমরা হোটেলে চলে আসলাম। পুরো পথ সময় আমার চোখ আফরিনকে খুঁজেছে। মেয়েটা মুহূর্তের মাঝেই গায়েব হয়ে যায়, কিভাবে বুঝি না। আমি স্পষ্ট মেয়েটাকে কথা বলতে শুনেছি, কিন্তু সে বলল সে নাকি কথা বলতে পারে না। নিশ্চয়ই মজা করেছে আমার সাথে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুই বন্ধু গল্পগুজব করছিলাম, তখন সজীবের চোখ পড়ল আমার হাতের আংটির দিকে। সজীব বলল, আংটিটা তো সুন্দর রে, কয় টাকা দিয়ে নিছস? হঠাৎ আমার মনে পড়ল পাগলটা বলেছিল সোজা বাড়িতে চলে যেতে আমাকে, কিন্তু আমি তো গেলাম না, তাহলে কি আমার কোনো ক্ষতি হতে পারে? আমি সজীবকে সবকিছু খুলে বললাম প্রথম থেকে। সজীব সব শুনে আংটিটা ওর হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, এখানে আরবিতে কিছু লেখা আছে দেখ। আমি বললাম, হ্যাঁ সেটা আমিও দেখেছি, কিন্তু আমি তো আরবি পড়তে জানলে ওর অর্থ জানি না। সজীব বলল, আরে আমার বাপে তো হুজুর, তাই আমি এটা বুঝবো, দাঁড়া। সজীব ভালোভাবে কিছুক্ষণ লেখাটা পড়ে বলল, এখানে লেখা আছে সমিতা, এর অর্থ হলো চুপ করা। আমি সজীবকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে ইংরেজিতে যাকে বলে সাইলেন্ট, এটাই তো বারবার দেখছি আমি, পাগলটা আমাকে বারবার সাইলেন্ট শব্দটা বলে, তাহলে এটা কেমন গোলকধাঁধায় পড়লাম রে ভাই। আংটিটা আমি ফেলে দেই, আমার মনে হয় হি আংটির সাথে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, ফেলে দেই বরং, আমি এসব ঝামেলায় পড়তে চাই না। সজীবের হাত থেকে আংটি নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। সজীব বলল, তুই কিছু না বুঝে আংটিটা ফেলে দেওয়া তোর উচিত হয়নি রে। আমি বললাম, বাদ দে তো, এখন একটু ঘুমাবো, রাতে ওসব ঝামেলায় ভালো করে ঘুমাতে পারিনি। সজীব বলল, তাহলে তুই ঘুমা, আমি একটু দরগা থেকে ঘুরে আসি, আসার সময় খাবার নিয়ে আসবো পার্সেল করে। আমি বললাম, ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস। সজীব বলল, ঠিক আছে যা, মানে কি টাকা দে, টাকা ছাড়া খাবার আনবো কিভাবে? আমি বললাম, তুই টাকা পয়সা নিয়ে আসিসনি, সিলেট আসলি কিভাবে, ভাড়া পাইলি কই বাসের? সজীব বলল, আরে মানি ব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছি, পকেটে 50 টাকা ছিল, সেটা দিয়ে তো আর সিলেট আসা যাবে না, তাই 50 টাকা দিয়ে একটা চকলেটের ডিব্বা কিনে ট্রেনে করে সেগুলো বিক্রি করতে করতে চলে আসছি, 6 টাকা লাভ হয়েছে, সিলেটও আসা হয়েছে বিনা টিকেটে। আমি হাসতে হাসতে বললাম, তুই একটা জিনিস মামা। তারপর সজীবের হাতে কিছু টাকা দিলাম, ও চলে গেল হাসতে হাসতে। আমি শুয়ে শুয়ে আফরিন নামের মেয়েটার কথা ভাবছিলাম, কত মায়াবী ওর চেহারা, চুলগুলো যখন বাতাসে ওড়ে তখন অপ্সরাও হার মানবে ওর কাছে, আবার কি দেখা হবে ওর সাথে, কোথায় গেলে বাবু তাহারে। পাগলটা আমার মাথার কাছে বসে আছে, আমি চোখ খুলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে বলল,
আংটিটা কেন ফেলে দিলি তুই? তোকে না বলেছিলাম সোজা বাসায় চলে যেতে? আমি কিছু বলতে যাব তখনই সে আমার মুখ চেপে ধরল আর বলল, সাইলেন্ট। আমি খেয়াল করলাম একটা কালো ছায়া রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি হাতের ইশারায় ওই ছায়াটার দিকে দেখালে পাগলটা বলল, সে তার আংটি নিতে এসেছে, তুই তো সেটা ফেলে দিয়েছিস, এখন কোথা থেকে দিবি বল? আমি কথা বলার চেষ্টা করেও কিছু বলতে পারছি না। মনে হচ্ছে আমার গলায় কিছু আটকে আছে, আমার কথা বাইরে বের হচ্ছে না। হঠাৎ কালো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে ছটফট করতে লাগলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু গোঙানির মতো আওয়াজ করতে লাগলাম। পাগলটা চুপচাপ বসে আছে, মুখে অদ্ভুত একটা হাসি দিয়ে। ছায়াটা এসে ঠিক আমার বুকের ওপর চেপে বসল, তারপর আমার গলা চেপে ধরে কর্কশ গলায় বলল, আমার আংটি ফেরত দে। আমি দম নিতে পারছিলাম না, মনে হচ্ছিল বুকের ওপর ভারী একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আমার নিঃশ্বাস যখন প্রায় বন্ধ হয়ে আসছিল, সে আমার গলা ছেড়ে দিল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর যেন একদম হালকা হয়ে গেল। পাগলটা এখনো সেই অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ পাগলটা আমি যেই আঙুলে আংটি পরেছিলাম সেই আঙুলটা ধরে কামড় দিল জোরে। আমার আঙুল থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, আমি ব্যথায় কাতরাতে লাগলাম। পাগলটা হাসতে হাসতে উঠে সেই জানলা দিয়ে লাফিয়ে পড়ল যেটা দিয়ে আমি আংটি ফেলে দিয়েছিলাম। আমি আঙুল চেপে ধরে ব্যথায় জোরে এক চিৎকার দিলাম, ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেলাম। মানে নিজের চিৎকারের আওয়াজে নিজেই উঠে গিয়েছি, তার মানে এটা একটা স্বপ্ন ছিল। তাড়াতাড়ি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি আমার আঙুল থেকে রক্ত পড়ছে। আর সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম আংটিটা আমার আঙুলে। এটা কিভাবে সম্ভব? আংটি আমি ফেলে দিয়েছিলাম, আর স্বপ্ন কিভাবে বাস্তব হতে পারে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এগুলো আমার সাথে? এই পাগলটা কি চায় আমার কাছে? আংটিটা খুলে টেবিলের উপর রেখে চলে গেলাম ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়লাম, মাথায় পানি পড়ছে। আমি ভাবছি একে একে কি হচ্ছে, কি করব আমি? তবে এটা স্পষ্ট বুঝতে পারছিলাম, আমি চাইলেও এই জিনিসগুলো আমার পিছু ছাড়বে না। আমি এখান থেকে পালিয়ে গেলেও এখানেই ফিরে আসব, তবে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। সজীব আসলে ওকে সাথে নিয়ে তাড়াতাড়ি সিলেট থেকে চলে যাব। দেখি এগুলো কি শুধু এখানেই সীমাবদ্ধ, নাকি আমার লাইফের সাথে জড়িয়ে গিয়েছে। গোসল করে বের হয়ে জামা কাপড় প্যাক করে বসে আছি সজীবের আসার অপেক্ষায়। হঠাৎ দরজায় টোকা পড়লে আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতে যাব, এখানে আর এক মুহূর্ত না, এখনই চলে যাব। তখনই দেখলাম সজীবের সাথে দরজায় দাঁড়িয়ে আছে সেই আফরিন নামের মেয়েটা। আমি তো হা করে তাকিয়ে রইলাম, সজীব ওকে কোথায় পেল? আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, যেভাবে হা করে আছেন মুখের ভিতর তো টাইটানিক চলে গেলেও টের পাবেন না। আমি হা বন্ধ করে বললাম, আপনি এখানে কিভাবে? আর আপনি না কথা বলতে পারেন না, তাহলে এখন দেখি কথা বলছেন? তাহলে কি তখন আমার সাথে মজা করছিলেন? সজীব বলল, তুই এই মেয়েকে চিনিস নাকি? আমি সজীবকে টান দিয়ে ওর কানের কাছে গিয়ে বললাম, এটাই তো সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম, তুই ওকে কোথায় পেলি? সজীব বলল, আরে দরগায় গিয়ে দেখলাম মেয়েটা বসে বসে কান্না করছে। আমি ভাবছিলাম হয়তো আল্লাহর কাছে কোনো দোয়া করছে কেঁদে কেঁদে। পরে জিজ্ঞেস করে বুঝলাম সে নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড তার সব টাকা পয়সা গহনাপট্ট নিয়ে ফুটুস, তাই মায়া হলো মেয়েটার জন্য। এই ছিল সাইলেন্ট সিরিজের প্রথম পর্ব। খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
শুনে এলাম গালিব আবরারের লেখা সাইলেন্ট গল্পটির প্রথম পর্ব। গালিবের সাথে কি হতে যাচ্ছে ভবিষ্যতে? পাগলটার বারবার তার সামনে এসে সাইলেন্ট বলার কারণটাই বা কি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে সাইলেন্টের পরের পর্বগুলো, খুব তাড়াতাড়ি যা প্রচারিত হতে যাচ্ছে ভূত গল্পে। তো সেগুলো শোনার জন্য সাথে থাকতে হবে ভূত গল্পের। তো শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।